lying answer is sufficient. God himself paid the price.
And Jesus said, I am.
I'm a non-vegetarian.
21st century will belong to vegetarians.
This cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited.
I have some problems with this.
Man has become an animal.
He's more like a lawyer than like a scientist.
Quran is incomplete.
There's a misconception. Neither a single verse which is against establishment. And I challenge Dr. William Campbell.
It's a different situation. I will not tempt God.
But apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book.
A brother has asked a very complicated question.
The answer is very clear.
Major minor religion, fraud is prohibited.
Ask me a direct question, I'll be too willing to give you a reply.
Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist.
Then could you please prove it authentically?
The word Trinity doesn't exist.
It's CDC baat hai.
Smoking is prohibited. That's final.
I hope I have answered properly.
It's illogical and unscientific. That does not mean Quran is wrong.
It has really moved me.
بسم اللہ الرحمن الرحیم اللہر نامے شروع کرچی جنی ای بشو جگتے پربھو الحمدللہ رب العالمین سمست پرشنسا ای بشیر پربھو شردھیو پلاسٹر ساجیب پالیکال امار ڈان پاشی প্যাস্টর রুকুনউদ্দিন হেনরি পিও আমার একেবারে ডান পাশে, ডক্টর জাকির নায়েক আমার বাম পাশে। সম্মানিত অতিথি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই অনুষ্ঠানের উদ্যোক্তা দ্য ইন্ডিয়া গসপেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে, এই আলোচনা, মতবিনিময় বা সিম্পোজিয়াম বা বিতর্ক, আপনারা যে নামে ডাকেন না কেন, যার বিষয় যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এই আলোচনার উদ্দেশ্য হল বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে বুঝব, আমাদের উভয়ের দৃষ্টিভঙ্গিগুলো। আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর, তবে আমি নিরপেক্ষ থাকব। এটা আমার সম্মানিত দায়িত্ব, এটা নিশ্চিত করা আজকের মিটিংটা যেন ন্যায্যভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আমি বক্তাদের অনুরোধ করব আর দর্শকদেরকেও বলব, যারা আজ এখানে এসেছেন, দয়া করে আজকের অনুষ্ঠানের নিয়মগুলো মানবেন। আজকের এই অনুষ্ঠান শুরুর আগে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই বলেছিল এই বিষয়টা কেন, কেন এই দুইজন বক্তা, যেটার উত্তরে বলবো সংক্ষেপে বলতে গেলে এই বিতর্কের পটভূমিটা উল্লেখ করব। প্যাস্টর রকনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এসেছিলেন ডক্টর জাকিরের সাথে কিছু আলোচনা করতে। তারা দুজনেই রাজি হয়েছিলেন নিজেদের মধ্যে কোন রকম আলোচনা বা বিতর্ক না করে, এটাই সবচেয়ে ভালো হবে যদি তারা দর্শকদের সামনে এই বিতর্কটা করেন একটা বিশেষ টপিক নিয়ে যে কোনো নির্ধারিত হলে, যাতে করে দর্শকরাও শুনতে পারেন তাদের এই বিতর্ক। আর চূড়ান্ত বিচারটা করতে পারে। ডক্টর জাকির কিছু টপিক বলেছিলেন, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড অথবা ওয়াজ জিসাস গড। তো প্যাস্টর রকনির মতে এই টপিকগুলো খুব কমন, তার বদলে বলেছেন এই টপিকটা আজকের বিতর্কের টপিক হতে পারে, সেটা হল ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এভাবেই আজকের বিতর্কের টপিক এবং দুই বক্তা সবাই আপনাদের জন্য প্রস্তুত। এই অনুষ্ঠানের নিয়মগুলো ঠিক করে গেছেন আমাদের দুই বক্তা, আর এই বিতর্কের ফরম্যাট হবে, প্যাস্টর রকনি প্রথমে কথা বলবেন 45 মিনিট ধরে, বিষয় হবে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। তারপর ডক্টর জাকির, তিনিও কথা বলবেন একই বিষয় নিয়ে পরের 45 মিনিট ধরে। এরপর এই দুই বক্তা আবারও কথা বলবেন, তারপর প্যাস্টর রকনি আবারও বলবেন 15 মিনিট ধরে ডক্টর জাকিরের বিভিন্ন কথার উত্তরে। তারপর ডক্টর জাকির আবারও কথা বলবেন 15 মিনিট প্যাস্টর রকনির বিভিন্ন কথার উত্তরে। 5 মিনিট বাকি থাকলে বক্তৃতা শেষ করার জন্য এখানকার দুই বক্তাকে আমি কোঅর্ডিনেটর হিসাবে তাদের দুজনের হাতে তুলে দেব একটা স্লিপ, যেটা দিয়ে বোঝানো হবে ঠিক এভাবে, যেটা বক্তাদের অনুরোধ করবে তাদের লেকচার শেষ করার জন্য 5 মিনিটের মধ্যে। সবশেষে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব, যেখানে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করবেন উপস্থিত দুইজন বক্তাকে একের পর এক। আমরা বেশ কিছু মাইক সরবরাহ করেছি দুইটা স্টেজের সামনে আর দুইটা মহিলাদের জন্য। এরপরে সময় থাকলে আমরা চিরকুটির প্রশ্নগুলো শুরু করব, যেগুলো আমার কাছে জমা দেবেন, তারপর আমি সেগুলো পড়ে শোনাব। আমি এখন সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বক্তা প্যাস্টর রকনিকে, তার লেকচারের আগে একইভাবে ডক্টর জাকিরকেও তার লেকচারের আগে পরিচয় করিয়ে দেব। প্যাস্টর রুকনউদ্দিন হেনরি পিও, তার আরেক নাম হল প্যাস্টর রকনি, তার বয়স 43 বছর, তিনি একজন আরব খ্রিস্টান মিশনারি। তিনি ইরাকের বসরায় জন্মগ্রহণ করেছেন, পরে বড় হয়েছেন কুয়েতে। তিনি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন সায়েন্সে ইউনিভার্সিটি অব বোম্বে থেকে। তিনি বিভিন্ন ধর্মের শিক্ষা প্রদানের সাথে জড়িত, যেমন কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আরবি ভাষা শিক্ষা দেয়া, কম্পিউটারাইজেশনের উপর পরামর্শ, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বানানো ও আরবিতে প্রোগ্রামিং করা। তিনি খ্রিস্টান ধর্ম প্রচারের কাজে নিয়োজিত আছেন প্রায় 10 বছর ধরে। তিনি বাইবেল শিক্ষক ও প্রচারক ইন্ডিয়া গসপেল মিশনের সাথে, এছাড়াও তিনি একজন বিখ্যাত ফেইথ হিলার। এখন আপনাদের সামনে কথা বলবেন প্যাস্টর রুকনউদ্দিন হেনরি পিও।
প্রথমে একটা কথা বলি, আমার নাম হল রুকনি, এটা হল রুকনউদ্দিনের অপভ্রংশ। আমি এই রুকনউদ্দিন নামটা ব্যবহার করি না, আর অফিসিয়াল কাগজপত্র আমার নাম রুকনি, আমাকে নামে ডাকবেন। আজকের এই আলোচনা অনুষ্ঠানে অনেক বিষয়েই কথা বলা যেত, কিন্তু একদিনে সেটা সম্ভব না, তাই আজকে একটা টপিক বেছে নিয়েছি, কারণ এভাবে আমরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে গেলে একে অন্যকে বুঝতে পারব, সেজন্য এই টপিকটা বেছে নিয়েছি। বলতে পারেন যে কেন এই টপিকটা বেছে নিয়েছি, আমি তিনটে টপিক বলেছিলাম, ওনারা তার থেকে এটা বেছে নিয়েছেন। আর এই বিষয়টা খ্রিস্টান ধর্মবিশ্বাসের খুব মৌলিক একটা জিনিস, এই বিষয়টা নিয়ে খ্রিস্টান আর মুসলিমদের অনেক অনেক মত পার্থক্য আছে। আর ডক্টর জাকির নায়েক তিনি যেভাবে বলেছেন, আমরা খোলাখুলি আলোচনা করব, তবে একই সাথে অন্যকেও বোঝার চেষ্টা করব, তাই আমি আপনাদের সামনে এখন আমাদের খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গিটা বলবো। আর আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি বেছে নেবেন, যেটা খুশি বাতিল করে দেবেন। আমরা একে অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করব, যদি আমার সাথে একমত নাও হন সেক্ষেত্রেও আপনাকে সম্মান করব আর আপনার মতামতের প্রতি সম্মান দেখাব। এখন আমি পবিত্র বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেব, তবে এভাবে উদ্ধৃতি দিতে থাকলে সেটা শেষ হবে না, কারণ বাইবেলে প্রায় কয়েকশো অনুচ্ছেদ আছে, সেখানে ক্রসের কথা বলা হয়েছে। তাই আমি বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেব, কিন্তু সেই উদ্ধৃতিগুলোর কোন রেফারেন্স দেব না। পবিত্র বাইবেল থেকে আমি এরকম কিছু উদ্ধৃতি দেব, আর এখানে আমার উদ্দেশ্য আপনাদের বাইবেল মুখস্থ করানো না, আমার উদ্দেশ্য আপনারা যেন কথাগুলোর অর্থ বুঝতে পারেন, খ্রিস্টান ধর্মে ক্রসের গুরুত্বটা বুঝতে পারেন, কেন খ্রিস্টান ধর্মে ক্রসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণটা কি। প্রথমে আমি ক্রস সম্পর্কে কিছু কথা বলি, ক্রসের বৈশিষ্ট্য সম্পর্কে। অনেকেই এমনটা মনে করে, সবাইকে বলবো, অনেকেই এমনটা মনে করে যে ক্রস একটা ফ্যাশন, যে আমি হয়তো গেলাম জাবেলি বাজারে, তারপর বিভিন্ন দোকানে ক্রস খুঁজতে লাগলাম, আর সেখান থেকে একটা সোনালি রঙের ক্রস কিনলাম, তারপর গলায় ঝোলালাম, আর এই জিনিসটা হলো একটা ফ্যাশন। কেউ হয়তো কিনবে 17 ক্যারেট সোনা, কেউ 18, কেউ কিনবে 21 ক্যারেট সোনা। এই ক্রসগুলো দেখতে খুব সুন্দর, খুব ফ্যাশনেবল, ড্রেসের কালারের সাথে ম্যাচ করেছে ইত্যাদি। অনেকেই ক্রস সম্পর্কে ঠিক এমনটাই ভাবে, অনেক খ্রিস্টানও তারাও ক্রস সম্পর্কে ঠিক এমনটাই চিন্তা করে। অনেকদিন আগে আমিও এভাবেই ভাবতাম, আমি একটা সাধারণ খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছি, বড় হয়েছি, তবে বিশ্বাস করা শুরু করেছি 16 বছর আগে। আমি ইন্ডিয়া এসেছিলাম বিশ্বাসী হয়ে নয়, আমি ইন্ডিয়াতে এসেছিলাম সাধারণ একজন খ্রিস্টান হিসাবে। তবে ইন্ডিয়াতে এসে আমি সত্যিকারের খ্রিস্টান হতে পেরেছি, এখানে এসে হয়েছে, তাহলে আমি যিশুকে বিশ্বাস করা শুরু করেছি এখানে এসে। এখন ক্রস কেন এত গুরুত্বপূর্ণ, আর পবিত্র বাইবেল কখনোই বলছে না যে ক্রস হলো খুব আকর্ষণীয় কিছু, যেটা দিয়ে খুব সুন্দর করে সাজানো যায়। সত্যি বলতে ক্রস সম্পর্কে বাইবেলে উল্টো কথাটাই বেশি বলা হয়েছে। বাইবেলের যে অংশটাকে আমরা বলি পুরনো অংশ, অর্থাৎ যেগুলো ইহুদিদের বই, বাইবেলের প্রথম অর্ধেকে এটা আছে, এটাকে আমরা ইংরেজি ভাষাতে বলি ওল্ড টেস্টামেন্ট, সেখানেই বলা হয়েছে যে ক্রস এই জিনিসটা আসলে ভালো না। আপনারা হয়তো অবাক হবেন, এখানে বলা হয়েছে যে ক্রস খুব কুৎসিত জিনিস, বলা হয়েছে ক্রস এমন একটা জায়গা যেখানে দেয়া হয় অভিশাপ, ক্রস এমন একটা জিনিস যেখানে হয়তো কাউকে কঠোরভাবে শাস্তি দেয়া হবে, কাউকে অভিশাপ দেয়া হবে, কাউকে সমাজ থেকে আলাদা করে দেয়া হবে, সেখানে ক্রস আছে। আর ইহুদিদের গ্রন্থেও এমন কথা বলা হয়েছে, বাইবেলের প্রথম অংশে বলা হয়েছে একজন নবী ঈশ্বরের কথাগুলো এভাবে বলেছেন, বলা হয়েছে অভিশপ্ত সেই লোক যাকে গাছে ঝোলানো হয়। এখানে গাছের কথা বলে আসলে বোঝানো হচ্ছে একটি ক্রসকে। তাহলে যিশু খ্রিস্টের সময়কালে এই ক্রসকে সুন্দর কিছু মনে করা হতো না, তবে এই ক্রসের ব্যাপারটা আমি পরে ব্যাখ্যা করব। পবিত্র বাইবেলে আপনারা হয়তো জানেন অথবা নাও জেনে থাকতে পারেন, এখানে দুইটা সেকশন আছে, গোটা বাইবেল মোট 66টা বই আছে, এই বইগুলো লেখা হয়েছে সব মিলিয়ে প্রায় 4000 বছর ধরে, এখানে একটা বই না অনেকগুলো বই আছে। আর বাইবেলের প্রথম অংশ অর্থাৎ ইহুদিদের বইগুলো, সেখানে নবীদের কথা আছে, বিভিন্ন নবী এবং তাদের সময়ের কথা আর ইহুদিদের ইতিহাস বলেছেন। আর একেবারে প্রথম বই থেকে শুরু করে বাইবেলে কখনো সরাসরি বলা হয়েছে, আবার কখনো পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে। এখন আমরা দেখব যে এই ক্রসের উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই ব্যাপারটা আমি এখনো ব্যাখ্যা করে বলিনি, এবারে সেই ব্যাপারে বলি। এটা আসলে এসেছে গসপেল থেকে, গসপেল থেকে, সেখানেই পাপ থেকে মুক্তির কথা জানতে পারি, এখান থেকে ক্রস এসেছে। আর পবিত্র বাইবেল আমাদের বলে যে মানুষ আসলে পাপী, প্রত্যেক মানুষ প্রাকৃতিকভাবেই পাপী। এই পাপের সৃষ্টি হয়েছে সেই আদমের সময়ে। আমি জন্মেছি, তারপর বড় হয়েছি, আর প্রাকৃতিক নিয়মে আমি একজন পাপী, আর সেই জন্যই আমি পাপ করি, কথাবার্তা ব্যবহার ইত্যাদি অনেক ক্ষেত্রে পাপ করি। মানুষ প্রকৃতিগতভাবেই পাপী। আর বাইবেল এছাড়া বলছে যে মানুষটা পাপ করে সে মারা যাবে, তার মৃত্যুদণ্ড হবে, আত্মার মৃত্যু আছে, শরীরের মৃত্যু আছে ইত্যাদি। তাহলে পৃথিবীর সব মানুষকেই এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, কারণ আমরা পাপী। যেহেতু ঈশ্বর পাপের শাস্তি দেন, সেহেতু মানুষ কখনো ঈশ্বরের পাশে দাঁড়াতে পারবে না, একসাথে থাকতে পারবে না, কারণ মানুষ আর ঈশ্বরকে আলাদা করেছেই পাপ। এখন আপনারাও বুঝতে পারবেন এই পাপ এত গুরুতর, এত মারাত্মক, এত বিশাল যে আমি যাই করি না কেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যত চেষ্টাই করি না কেন, সেটা খুবই কম, সেটা দিয়ে আমার জীবনের সব পাপ দূর করা যাবে। দেখেন, আমি যদি গরিবদের সাহায্য করি সেটা ভালো কাজ, খুব ভালো কাজ, বাইবেলও এমন কথা বলে, কিন্তু এই কাজটা দিয়ে আমার জীবনের সব পাপ মুছে ফেলা যাবে না। যদি কাজটা ভালো হয়ে থাকে, কাজটা অবশ্যই ভালো, তবে আমার জীবনের সব পাপ মুছে ফেলার জন্য যথেষ্ট না, ঠিক আছে? এখন ঈশ্বর যীশুকে পাঠিয়েছেন একজন নিষ্পাপ মানুষ যে কোনো পাপ করেনি। যে মানুষটা কষ্ট করবে কিন্তু সে কোনো পাপ করবে না, পুরো ব্যতিক্রম, তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি। তাকে বিভিন্ন সময়ে প্রলুব্ধ করা হয়েছিল, তারপরও তিনি পাপ করেননি, সেজন্য মৃত্যুদণ্ডের এই শাস্তি এটা তার প্রাপ্য না, এই শাস্তি বরং আমাদের প্রাপ্য। তার বেঁচে থাকার কথা ছিল সারা জীবন। আধ্যাত্মিক দিক থেকে দেখলে এটাই ছিল যীশুখ্রিস্টের বৈশিষ্ট্য, আর মানুষ হিসাবে দেখলে তিনি এই পৃথিবীতেই হেঁটে বেরিয়েছিলেন, অন্যান্য সবার মতো জীবিকার জন্য কাজ করেছেন, অনেক কিছু করেছেন আমাদের সবার মতো। তবে আধ্যাত্মিক দিক থেকে দেখলে মৃত্যু জিনিসটা যীশুর প্রাপ্য ছিল না, কারণ জাগতিক পাপ কখনোই তার ভেতরে ঢুকতে পারেনি, ঠিক আছে? তাহলে এভাবে দেখলে তিনি একজন নিষ্পাপ মানুষ। এখন যীশুখ্রিস্ট ঈশ্বরকে মেনেছেন, আর পরবর্তীতে দেখি অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, ঠিক আছে? তাহলে ঈশ্বরের সুবিচারকে প্রতিষ্ঠিত করার জন্য যীশুর মৃত্যুটা ছিল এই পাপের মূল্য। একজন নিষ্পাপ মানুষ যার এই মৃত্যুটা প্রাপ্য ছিল না, এই মৃত্যুদণ্ড তার প্রাপ্য না, কিন্তু তিনি মরতে প্রস্তুত ছিলেন অন্য সবার পাপের জন্য, এই পাপের মূল্য দেওয়ার জন্য। সেজন্য তিনি যে মূল্য দিচ্ছেন তাতেই সব পাপ মুছে যাবে। দেখেন, আমরা সবাই যে সব আত্মত্যাগ করি, নিজেদের পাপ মুক্তির চেষ্টা করি, সেগুলো দিয়ে সব পাপ মুছতে পারবো না, কিন্তু যীশু, যেহেতু তিনি ছিলেন একেবারে নিষ্পাপ মানুষ, যেহেতু তিনি সারা জীবন ধরে ঈশ্বরের আদেশ পালন করবেন, সেজন্য তিনি যে আত্মত্যাগ করেছেন, ঈশ্বর সেটাকে গ্রহণ করেছেন মানুষের পাপের মূল্য হিসেবে। আর এজন্যই যীশুখ্রিস্টের ক্রস খ্রিস্টানদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এজন্যই যীশুখ্রিস্টের এই মৃত্যুটার প্রয়োজন ছিল, ঈশ্বরও সেটা জানতেন অনেক আগে থেকে। আর সেজন্যই যীশুখ্রিস্ট আর তার মৃত্যু এটাই হল চাবিকাঠি, যারা তাকে বিশ্বাস করে আর যারা তার এই আত্মত্যাগকে হৃদয়ে রেখেছে, মেনে নিয়েছে। বলা হয়েছে যে তাদের সব পাপ মুছে গেছে, বুঝলেন? এখানে যীশু আসলে আমাদের পাপের মূল্য দিয়েছেন, এটাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, এটার গুরুত্ব অনেক। সেজন্য খ্রিস্টান জীবন থেকে ক্রসটা সরিয়ে ফেলেন, খ্রিস্টান ধর্মটাই টিকবে না। এখন এ ব্যাপারে মতভেদ আছে, অনেকেই বলে, শুধু মুসলিমরাই নয়, আরো অনেকেই আছে, তারা বলে যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তারা এভাবে বলে। আর আমি একথাই বলবো অবশ্য ডক্টর জাকির এ ব্যাপারে আমার চাইতে অনেক বিস্তারিত জানেন।
তবে আমি এখানে বলবো, যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আর আমি এখন এই ব্যাপারটা নিয়েই বলবো। এতক্ষণ আমি বললাম যে ক্রস কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রসের কারণেই আমার জীবনের সব পাপগুলো মুছে গিয়েছে। এটা মহান ঈশ্বরের উপহার, ঈশ্বর নিজেই এখানে পাপের মূল্য দিয়েছেন, যিশু খ্রিস্ট নিজেই মূল্য দিয়েছেন। সেজন্য তিনি যে মূল্য দিয়েছেন সেটা অনেক মূল্যবান, পাপ থেকে মুক্তির জন্য। তেমন আত্মত্যাগ না যেমনটা আমি করি, এটা হবে দূষিত আত্মত্যাগ, কারণ আমি পাপই হয়ে এই আত্মত্যাগটা করতে যাচ্ছি, এটা দূষিত আত্মত্যাগ। কিন্তু যিশু একজন নিষ্পাপ মানুষ নিজেকে উৎসর্গ করেছেন যেন তিনিও একজন সাধারণ পাপি। তিনি পাপীদের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি নিজে পাপি ছিলেন না। যখন আমার আত্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি বললেন, তুমি মরবে না, ওটা আমাকে দাও, আমিও এখন তোমাদের জন্য মরব। এবারে আমি আপনাদের বেশ কিছু ঐতিহাসিক জিনিস দেখাবো আমাদের বাইবেল থেকে। বেশ কিছু অনুচ্ছেদ পরোক্ষভাবে কথা বলছে, যিশু খ্রিস্টের জন্ম ও মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। কয়েকটা অনুচ্ছেদে সরাসরি বলা হয়েছে, কোথাও পরোক্ষভাবে বলা হয়েছে। যেহেতু হাতে সময় কম, আমি দুই একটা ব্যাপার বলবো। আর আপনারা হয়তো জানেন যে পবিত্র বাইবেলের প্রথম পাঁচটা বই যেগুলো লিখেছিলেন নবী মূসা, আর এর প্রথম বইটা হল জেনেসিস। এখানে বলা আছে যে ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন, তারপর মানুষ সৃষ্টি করলেন, তখনকার দিনে ব্যাবিলন কেমন ছিল ইত্যাদি। আর আমি এ ব্যাপারে শিওর যে আপনাদের বেশিরভাগ লোকই আদম হাওয়ার গল্পটা কোথাও পড়েছেন অথবা শুনেছেন। আদম হাওয়া কিভাবে সৃষ্টি হলেন, আর তারা ঈশ্বরের কাছাকাছি ছিলেন, আদম হাওয়া এবং ঈশ্বরের মাঝখানে কোনো বাধা ছিল না, সেজন্য আদম হাওয়া এবং ঈশ্বর একসাথে ছিলেন, একে অন্যের সাথে কথা বলেছেন। সেখানে সৃষ্টিকর্তার সাথে আদম আর হাওয়া একসঙ্গে স্বর্গের ভেতরে ছিলেন। কেন? কারণ তারা কেউ কোনো পাপ করেনি। এই সময়টা ছিল পাপের পূর্ববর্তী সময়। আর তারপরে শয়তান সে একটা সাপের ছদ্মবেশ নিয়ে সেখানে আসলো, আর শয়তান তাদেরকে দিয়ে পাপ কাজ করালো। এখানে বিস্তারিত বলা আছে যে আদম আর হাওয়াকে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল, তারপর তারা খেয়েছিলেন। এই ফলটা গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হলো যে তারা ঈশ্বরকে অমান্য করেছিল। ঈশ্বর তাদেরকে যে কাজটা করতে নিষেধ করেছিলেন তারা ঠিক সেটাই করেছে। যখন তারা এটা করল তখনই পাপের শুরু হল। তখন আদম আর হাওয়া ঈশ্বর থেকে আলাদা হলেন। সেই দিন থেকে শুরু করে ঈশ্বর আর মানুষের সম্পর্কে ফাটল ধরেছে। অনেকেই বলে থাকে, যদি ঈশ্বরকে দেখতাম, যদি অন্যরা তাকে দেখে থাকে, আমি কেন দেখতে পাবো না, কেন ঈশ্বরকে দেখবো না। এভাবে অনেকে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, কারণ তারা চারপাশে শুধু শয়তানকেই দেখে। এইসব পাপ মানুষই তৈরি করেছে, ঈশ্বর না। মহান ঈশ্বর সবসময় আমাদের প্রতি সুবিচার করে থাকেন। অতীতে এভাবে যা কিছু ঘটেছিল সেরকম কিছু ঘটনা আমি পুরো বইটা পড়ছি না, ছোট্ট একটা অংশ। যখন আদম আর হাওয়া ঈশ্বরকে অমান্য করল, আর তখন ঈশ্বর খুব রেগে গেলেন সেই সাপের উপর, হাওয়ার উপর, আদমের উপর, এবং এদের প্রত্যেককে ঈশ্বর একটা করে অভিশাপ দিলেন। এখন ঈশ্বর সাপকে অভিশাপ দিলেন যে এখন থেকে সাপ সব সময় মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলবে। আর হাওয়াকে অভিশাপ দিলেন, ঈশ্বর বললেন, যেহেতু তুমি তোমার স্বামীকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছ, তাই এখন থেকে তোমার স্বামী তোমাকে শাসন করবে, আর তুমি তার অধীনে থাকবে, তার উপরে নির্ভর করবে। আর এছাড়াও তুমি সন্তান প্রসবের সময়ে যেটা হবে প্রসব যন্ত্রণা ভোগ করবে। আর আদমের ক্ষেত্রে, তার ক্ষেত্রে যেটা হবে, তখন থেকে সে যখন জমিতে কাজ করবে, জমি তাকে সহজে কোনো খাবার দেবে না, তাকে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে এই খাবারের জন্য। আর তারা মরণশীল হয়ে গেল, তাদের জীবনে মৃত্যু আসলো, সেই সময় থেকে তারা মরণশীল হয়ে গেল আর অমর থাকলো না। তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যেটা বলা আছে, সেটা হলো ক্রসের ব্যাপারে কথা, পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে। আমি আপনাদের কাছে সেটা এখনই বলছি। হ্যাঁ, বলা আছে যে ঈশ্বর আদম আর হাওয়াকে বিভিন্ন অভিশাপ দেওয়ার পর বললেন, আপনারা চাইলে রেফারেন্সটা লিখে নিতে পারেন, আর আমি পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? বুক অব জেনেসিসের তৃতীয় অধ্যায়ের প্রথম দিকেই বলা হয়েছে, সেজন্য মহান প্রভু ঈশ্বর তাদেরকে স্বর্গের বাগান থেকে বের করে দিলেন, ইডেন। আদম আর হাওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে, স্বর্গ থেকে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হল। ঈশ্বর তাকে তাড়িয়ে দিয়ে একজন প্রহরী রাখলেন। ঈশ্বর আদমকে তাড়িয়ে দিলেন আর একজন প্রহরীকে বসালেন স্বর্গের সেই বাগানের পূর্ব দরজায়, একটা আগুনের তরবারি যার অগ্রভাগ সব দিকেই, পাহারা দেওয়ার জন্য সেখানকার জীবন বৃক্ষকে। যারা এই রেফারেন্সটা জানতে চান, এটা জেনেসিসের তৃতীয় অধ্যায় 23-24 অনুচ্ছেদ। তাহলে ব্যাপারটা হলো, ঈশ্বর তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়ার পরে, আসলে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরে, ঈশ্বর তাদেরকে স্বর্গের সেই বাগান থেকে বের করে দিলেন। ইডেনের এই বাগানটাকে অনেকেই স্বর্গের বাগান বলে থাকেন। আদম আর হাওয়া এই বাগানের মধ্যে আনন্দ ফুর্তি করতেন, ঈশ্বর তাদের এই বাগান থেকে চিরতরে তাড়িয়ে দিলেন। আর তারপর ঈশ্বর এই বাগানে ঢোকার দরজায় কি করলেন, তিনি সেই দরজায় এক দেবদূতকে বসালেন। দেবদূতদের মধ্যে অনেক রকম শ্রেণী বিভাগ আছে, এদের নাম চেরোবিম, ঈশ্বরের খুব কাছে থাকে। এই দেবদূত স্বর্গের বাগানের দরজা পাহারা দিতে লাগল, তার হাতে আগুনের তরবারি, আর সেই তরবারির মাথা চারদিকে ছড়ানো যাতে করে সেই বাগানে কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, এখন স্বর্গের বাগানে ঢোকার উপায়টা কি? স্বর্গের বাগানে ঢোকার একমাত্র উপায় হল সেই প্রহরীকে পাশ কাটিয়ে যাওয়া। সেই প্রহরীর হাতে একটা তরবারি আছে, যেটা দিয়ে সে স্বর্গের বাগানের দরজা পাহারা দিচ্ছে। একজন খ্রিস্টান হিসাবে আর বাইবেল বিশ্লেষণ করে আমি বুঝেছি যে স্বর্গের সেই বাগানে কেউ ঢুকতে চাইলে তাকে হত্যা করা হবে এই তরবারি দিয়ে, কারণ মহান ঈশ্বর ন্যায়বান আর এই ন্যায় বিচার বলে তরবারিটা কারো ঘাড়ের উপর পড়বে। দেখলেন, এজন্য আদম সেখানে আসতে পারবে না, যেহেতু স্বর্গের বাগানে তরবারি হাতে প্রহরী আছে, এই তরবারিটা তাকে হত্যা করবে যেই স্বর্গের বাগানে ঢুকতে চাইবে। আর আমরা দেখি যে যীশু স্বেচ্ছায় তার জীবন দিলেন তার মহান পিতার ইচ্ছা অনুযায়ী, এই তরবারিটা তার উপরে পড়েছিল। আর সেজন্য স্বর্গে সেই দিন থেকেই স্বর্গের বাগানে সেই দরজাটা তখন খুলে গেল, স্বর্গের দরজা, শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বাসীদের সবার জন্য। দেখলেন, আর যীশু বলেছেন, আমি হলাম দরজা। তিনি বলেছেন, আমি দরজা, তোমরা ঈশ্বরকে চিনতে চাও, স্বর্গকে দেখতে চাও, তোমরা ঈশ্বর সম্পর্কে জানতে চাও, আমি হলাম দরজা। যীশু এই তরবারিটাকে তার ঘাড়ে পড়তে দিয়েছিলেন। তাহলে এখানে পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে। এবারে অন্য বিষয় নিয়ে বলি, বাইবেলে ক্রস নিয়ে এমন অনেক পরোক্ষ মন্তব্য আছে, এছাড়াও ক্রস নিয়ে অনেক প্রত্যক্ষ মন্তব্য আছে। শুধু ক্রসের কথাই বলছি, আর কিছু না, ঠিক আছে? এখন আরেকটা উদাহরণ, এটা সেই বিখ্যাত গল্প আমাদের বিশ্বাসীদের সবার পূর্বপুরুষকে নিয়ে, ইব্রাহিম। এ ব্যাপারে কিছু কথা বলি। অনেকে হয়তো এটা জানে না যে খ্রিস্টান আর মুসলিম এক অন্যের ভাই, খুব কম লোকই এটা জানে। আসলেই ভাই, এটা কিন্তু আপনাদের খুশি করার জন্য বলিনি, না সত্যি বলছি। খ্রিস্টানরা হল ইব্রাহিম নবীর আধ্যাত্মিক উত্তরসূরি আইজ্যাকের মাধ্যমে, মুসলিমরা তারাও ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তরসূরি মাধ্যম আইজ্যাক, ইসমাইলের আরেক ভাই, সে হল আইজ্যাক। তাহলে মুসলিম খ্রিস্টান আমরা সবাই এসেছি ইব্রাহিম থেকে। তারা দুই ভাই, তবে আপন ভাই না, তারা সৎ ভাই। তাদের দুইজনের মা আলাদা। তাই যখন মুসলিমদের ভাই বলছি, এটা আপনাদের খুশি করার জন্য না, আমরা আসলেই ভাই। আপনাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ হলেন ইব্রাহিম, নবী ইব্রাহিম, আর আমাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ, তিনিও নবী ইব্রাহিম, একই মানুষ, ঠিক আছে? প্রথমে এটা বলে নিলাম, এরকম বিভিন্ন জায়গা থেকে কথা বলবো, আমি খুব সিরিয়াস ক্রিশ্চান নই, ইন্টারেস্টিং কিছু থাকলে সেগুলো বলবো। আচ্ছা, এবারে আমরা ইব্রাহিমের জীবনটা দেখি। ইব্রাহিম, তাকে একবার ঈশ্বর পরীক্ষা করেছিলেন তার পুত্রের মাধ্যমে, আইজ্যাক। আমি জানি আপনাদের অনেকেই বাইবেল সম্পর্কে জানেন না, সেজন্য মাঝে মধ্যে আমি ব্যাখ্যা করব, কারণ আমি জানি আপনাদের প্রত্যেকেই পবিত্র বাইবেল পড়েননি, কেউ কেউ হয়তো পড়েছেন। আসলে আমি এখানে খুব বিস্তারিত বলবো না, ঘটনাটা আপনাদের সংক্ষেপে বলছি। ইব্রাহিমকে ঈশ্বরুর নগরী থেকে চলে যেতে বলেছিলেন, কারণ সেটা পাপের নগরী ছিল। উর শহরটা ইরাকে বসরার কাছাকাছি, আমি সেখানে গিয়েছি, জায়গাটা একটা মরুভূমি, সেখানে এখন কেউ থাকে না। তাই এটা যেহেতু পাপের নগরী, ঈশ্বর তাকে বললেন উর নগরী ছেড়ে চলে যেতে, তোমাকে এর চাইতে ভালো জায়গার সন্ধান দেব, এর চাইতে ভালো নগরী ভালো স্থান। নবী ইব্রাহিম সবই জানতেন, তারপরে তিনি ঈশ্বরের কথা শুনে চলে গেলেন। ঈশ্বর তার প্রতিশ্রুতি তখনই পূরণ করলেন না, অনেক সময় নিলেন। ইব্রাহিম অনেক আগে সারাকে বিয়ে করেছিলেন, আর সারার গর্ভে তাদের কোনো সন্তান হয়নি। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাকে সন্তান দেব অনেক, আকাশের তারা দেখো, সেখানে কি অনেক তারা দেখছো না, তেমনি তোমার অনেক সন্তান হবে, সাগরের পাড়ের বালি দেখেছো, তেমনি তোমার অনেক সন্তান হবে। কিন্তু অনেকদিন তিনি নিঃসন্তান ছিলেন, তারপরও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন, তিনি বিশ্বাস হারাননি, বুঝলেন, ঈশ্বরকে বিশ্বাস করেছেন। তারপর অনেক অনেক দিন পার হয়ে গেল, কোন সন্তান হল না, তখন ইব্রাহিম হতাশ হয়ে গেলেন। আর তখনকার দিনে, এখন না, তখনকার দিনে একজন লোক একাধিক মহিলাকে বিয়ে করতে পারত বারবার, এমনকি তারা তাদের দাসীদেরকেও বিয়ে করতে পারত। তখনকার দিনে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না, ঠিক আছে। তখন ইব্রাহিমের স্ত্রী তাকে বললেন, আপনি কেন আপনার একজন দাসীকে বিয়ে করছেন না, তাহলে আপনার সন্তান হবে। তখন ইব্রাহিম মিশরের এক দাসীকে বিয়ে করলেন, তার নাম ছিল হাজেরা। হাজেরার গর্ভে যে সন্তান হলো তার নাম ইসমাইল। আর তারপর ইব্রাহিমের একটি পুত্র সন্তান হলো, ঈশ্বরের কথা অনুযায়ী, ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী। আর তার প্রধান পত্নী সারা গর্ভবতী হলেন, আর তিনি আইজাকের জন্ম দিলেন। চিন্তা করেন, এতদিন পরে এই পুত্র সন্তানকে পেয়ে ইব্রাহিম কেমন খুশি হয়েছেন। চিন্তা করেন, আপনি বিবাহিত, আর ধরেন 20-25 বছর ধরে নিঃসন্তান, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কথা দিয়েছেন, ধরেন আপনি খুব ধনী বড় লোক, আপনি চলে গেলে কে উত্তরাধিকার হবে আপনার, তারপর এত কিছুর পরে 20-25 বছর ধরে, তখন আপনার স্ত্রী গর্ভবতী হলেন, একটা পুত্র সন্তান হলো, সেই ছেলেকে আপনি কতখানি ভালোবাসবেন, অনেক দিন এই ছেলের জন্য অপেক্ষা করেছেন। ইব্রাহিমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল, তাই তিনি আইজাককে খুব বেশি ভালোবাসতেন, তার ছেলে। তারপর একদিন কি ঘটল, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটল, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এই ঘটনাটা কোথায় আছে, 22 নম্বর অধ্যায় জেনেসিস। হ্যাঁ, তারপরে কি, এটা আছে জেনেসিসে। প্যাস্টরকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে বলে দিলেন। আগেও বলেছি আমি খুব ভালো টিচার নই, তবে বাইবেলের কথাগুলো আপনাদের বলতে পারবো, ঠিক আছে, যদিও আমি। আচ্ছা, এখন জেনেসিসে অধ্যায়, এটা কি আইজাকের ঘটনা, 22 নম্বর অধ্যায় বলা হয়েছে, এত সব কিছু ঘটে যাওয়ার পরে ঈশ্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ঠিক আছে। কথাগুলো খুব সাধারণ মনে হচ্ছে, তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ঈশ্বর তাকে বললেন, ইব্রাহিম, তিনি বললেন, আমি এখানে। ঈশ্বর বললেন, তুমি তোমার একমাত্র পুত্র সন্তান আইজাককে নাও, যাকে তুমি ভালোবাসো, তারপর তাকে নিয়ে মোরাই অঞ্চলে যাও, সেখানে নিয়ে যাওয়ার পর, তারপর তাকে সেখানে নিয়ে গিয়ে উৎসর্গ করবে, একটি পাহাড়ের উপরে উৎসর্গ করবে, যেটার কথা তোমাকে পরে বলবো। ইব্রাহিমের জন্য এটা একটা দুঃসংবাদ, অনেকদিন অপেক্ষা করার পর, আর আইজাক এখন কিশোর, সে তখন তার বাবার বোঝকা বহন করতে পারে, এখানে বলা হয়েছে। তখন ঈশ্বর বললেন, তুমি আইজাককে উৎসর্গ করো, ঠিক আছে। এবার আমি ঘটনাটা সংক্ষেপে বলছি, পুরো ঘটনাটা বিস্তারিত বলছি না, ঠিক আছে, আমি সংক্ষেপে বলছি। তখন ইব্রাহিম মনে দারুণ কষ্ট নিয়ে কি করলেন, খুব সকালে ঘুম থেকে উঠলেন, আইজাককে উৎসর্গ করার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো সঙ্গে নিলেন, ছুরি দড়ি ইত্যাদি। তারপর ঈশ্বরের কথা মতো আইজাককে নিয়ে বের হলেন, ঠিক আছে। তারপর তার ভৃত্যকে সরিয়ে দিলেন, আইজাককে নিয়ে তিনি মোরাইয়ার পাহাড়ের উপর উঠলেন, যেখানে ঈশ্বর যেতে বলেছিলেন। আর তখনই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটল, তখনই সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটল। আমি ঘটনাটা সংক্ষেপে বলছি যে, কিন্তু আইজাক তার বাবা ইব্রাহিমকে বলল যে, হে আমার পিতা। ইব্রাহিম বললেন, এই তো আমি, আমার পুত্র আইজ্যাক বলল যে আপনি কাঠ আর আগুন নিচ্ছেন, কিন্তু কোরবানির ভেড়া কোন? ছেলেটা বলল আপনি তো আগুন নিয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি কাঠ কাটো নিয়েছেন, কিন্তু আমরা দুজন কোন পাহাড়ে যাচ্ছি? আপনি এই সময় সাধারণত একটা ভেড়া কোরবানি দেন, সেই ভেড়াটা কোথায়? হ্যাঁ, তারপর দেখেন কি হল। তখন ইব্রাহিম বললেন হে পুত্র, ঈশ্বর নিজেই এখানে আমাদের জন্য একটা ভেড়া সরবরাহ করবেন। তারপর তারা দুজনেই পাহাড়ে উঠল। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বিশ্বাস নিয়ে বলেছিলেন যে ঈশ্বর নিজেই এখানে কিছু একটা উৎসর্গ করবেন। দেখলেন, তিনি বলেননি যে ঈশ্বর এখানে একজনকে উৎসর্গ করবেন, বলেছেন যে ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা উৎসর্গ করবেন। এখন আপনারা যদি পবিত্র বাইবেল পড়েন তাহলে নিউ টেস্টামেন্ট দেখবেন, যেটা হলো বাইবেলের দ্বিতীয় অংশ, সেখানে এই ঘটনাটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইব্রাহিম বিশ্বাস নিয়ে বলেছিলেন, যখন তিনি আইজ্যাকের সাথে কথা বলছিলেন তিনি তখন ভাবছিলেন যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করবেন, যখন আইজ্যাককে বলছিলেন, সেজন্য কথা বলেছিলেন, সেরকম ঘটনাই ঘটেছিল। তবে আইজ্যাক মৃত থেকে জীবিত হয়নি, তারা পাহাড়ে উঠল, তারপর তারা ঈশ্বরের নির্দেশিত স্থানে আসলো। ইব্রাহিম সেখানে একটা বেদি বানিয়েছিলেন, সেখানে কাঠগুলো সাজিয়ে রাখলেন আর আইজ্যাককে বাঁধলেন, তার পুত্রকে, তারপর আইজ্যাককে সেই বেদির উপর শোয়ালেন। দেখেন আইজ্যাক কিন্তু তখন পালিয়ে যায়নি, সেই কাজে কোনো বাধা দেয়নি। যদি সে ততদিনে অনেক বড় হয়েছে সে পালিয়ে যেতে পারত, ঠিক আছে। আর তখন কি ঘটল, যখন ইব্রাহিম হাত বাড়িয়ে সেই ছুরিটা নিলেন আইজ্যাককে উৎসর্গ করার জন্য, কিন্তু তখন একজন দেবদূত তার কাছে এসে বলল ইব্রাহিম শোনো। তিনি বললেন আমি এখানে। দেবদূত বললেন তোমার পুত্রের শরীর স্পর্শ করো না, তার কোন রকম ক্ষতি করো না, কারণ আমরা এখন জানি তুমি ঈশ্বরকে মানো, কারণ ঈশ্বরের আদেশে একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে তুমি দ্বিধা করনি। তখন ইব্রাহিম তার চোখ মেলে তাকিয়ে দেখল যে তার পেছনেই দেখলেন যে একটা ভেড়া একটা ঝোপের মধ্যে তার শিং আটকে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম তখন সেই ভেড়াটাকে নিয়ে তার ছেলের পরিবর্তে সেই ভেড়াটাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন। ইব্রাহিম সে জায়গার নাম দিলেন ঈশ্বরই যোগান দেবেন। এখনকার দিনেও বলা হয় যে ঈশ্বরের পাহাড়ে ঈশ্বরই সব যোগান দেবেন। এখন এই ঘটনাটার সারমর্ম হল, এই চরম নাটকীয় ঘটনাটায় শিক্ষণীয় হল যে ইব্রাহিম তার ছেলে আইজ্যাককে বলেছিলেন ঈশ্বর নিজে থেকে কিছু একটা উৎসর্গ করবেন। ঈশ্বর এখানে একটা উৎসর্গ দাবি করেছেন, আমি এখানে নিজে থেকে কিছু কথা বলছি বোঝার সুবিধার জন্য, ঈশ্বর দাবি করেছেন একটা উৎসর্গ, কিছু একটা উৎসর্গ করতে হবে, ঈশ্বর এটা দাবি করেছেন, কিন্তু এখানে উৎসর্গ করার ভেড়াটা কই? ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা যোগান দেবেন, এটাই হয়েছিল, এই ঘটনাই ঘটেছিল। তিনি আইজ্যাককে মারেননি, আইজ্যাককে রক্ষা করেছেন, ঈশ্বর আইজ্যাককে মারার কথা চিন্তাও করেননি, পবিত্র বাইবেলের কথাই বলছে। তিনি ইব্রাহিমকে পরীক্ষা করছিলেন, ঈশ্বর এভাবে বাচ্চাদের উৎসর্গ করেন না, তিনি আইজ্যাককে উপহার হিসাবে দিয়েছেন, তাহলে কেন আইজ্যাককে তিনি কেড়ে নেবেন, ঠিক আছে। আর তারপর ঈশ্বর অলৌকিক কাজ করলেন, ঈশ্বর একজন দেবদূতকে পাঠিয়ে ইব্রাহিমকে বাধা দিলেন যেন আইজ্যাককে উৎসর্গ করা না হয়। হ্যাঁ, আর বললেন তুমি আইজ্যাকের বদলে অন্য কিছু একটা উৎসর্গ করো, কিন্তু আইজ্যাককে না। আর খ্রিস্টানরা আমরা এটাকে এভাবেই দেখি, ঈশ্বর আমাকে বাঁচালেন, আমাকে বাঁচালেন, ধরেন আইজ্যাকের জায়গায় আমি, যারা যিশুকে বিশ্বাস করে তার আইজ্যাককে মানে, ঈশ্বর আমাকে পাপের সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন, আমার উপর একটা মৃত্যুদণ্ডের আদেশ ছিল, আর ঈশ্বরের সুবিচার দাবি করে যে পাপের শাস্তি হল মৃত্যু, বুঝলেন। আর এটাই ঠিক হবে যে আমি মারা গেলে তখন দোযোগে যাব, ঠিক আছে। তাই ঈশ্বর এখানে নিজেকে উৎসর্গ করেছেন, যীশুখ্রিস্ট হলেন সেই উৎসর্গ, ক্রুশবিদ্ধ হয়ে আপনারা যীশুকে দেখছেন, যে তাকে বিশ্বাস করেন, আপনি তাকে হৃদয়ে ধারণ করেন, তাহলে ঈশ্বরের সুবিচারকেও বুঝতে পারবেন এই উৎসর্গটা আমার ভালোর জন্য, আর অন্য কেউ মারা গেলে সেটা যথেষ্ট নয়, কিন্তু যীশু আমার জন্য মারা যাচ্ছেন, এটা স্পেশাল। অনেক মানুষই একে অন্যের জন্য জীবন দিয়ে দেয়, কখনো কখনো স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দেয় কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে, এটা মহান কাজ, খুব ভালো কাজ, ঠিক আছে। কিন্তু আমি এখানে পাপ মুক্তির কথা বলছি, ছোটখাটো মুক্তির কথা বলছি না, এখানে আমরা মুক্তি পাচ্ছি আদি পাপ থেকে, দোজক থেকে, দোজকের আগুন থেকে, যে কোনো উৎসর্গের কাজ হবে না। কোনো কাজ হবে না। আর নিউ টেস্টামেন্ট বাইবেলের দ্বিতীয় অংশটা বলছে ঈশ্বর, এখানে অবশ্য বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, মানে খ্রিস্টান, বলা আছে যে ঈশ্বর আমাদের জন্য কোনো ছাগল উৎসর্গ করেননি অথবা কোনো গরু অথবা কোনো পশু উৎসর্গ করেননি। আমি আসলে কথাগুলো আমার নিজের মতো করে বলছি, কিন্তু উৎসর্গ করেছেন তার একমাত্র প্রিয় পুত্রকে, যীশু খ্রিস্টকে। হ্যাঁ, আর এই ব্যাপারটাই খুব ইম্পর্টেন্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এছাড়াও নিউ টেস্টামেন্টে। যেহেতু যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, আমার পাপ সব মুছে গেছে, আর মহান ঈশ্বরের কাছে পাপেরও শ্রেণী বিভাগ আছে, সেই স্তর অনুযায়ী শাস্তি হতো আমাদের। কিন্তু যীশু নিজেই এই শাস্তি নিলেন, তিনি নিলেন, আর তিনি আমাদের সবার পাপের ভার নিলেন, দেখলেন। তবে অন্য কেউ আমার জন্য মারা গেলে কিছুই হবে না, আমি পাপ থেকে মুক্তি পাব না। কিন্তু একজন বিশেষ লোক, একজন নিষ্পাপ লোক, যদি সে অন্যের পাপের জন্য আত্মত্যাগ করতে চায়, তাহলে সব পাপ মুছে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন ওল্ড টেস্টামেন্টে আরো অনেক কথাই লেখা রয়েছে, অনেক কথাই আছে, আমি বিস্তারিত বলছি না, শুধু বিভিন্ন জায়গার উদ্ধৃতি দিচ্ছি, আপনারা পরে সেগুলো চেক করে দেখতে পারেন। আমার হাতে আর কত সময় আছে?
ঠিক 13 মিনিট বাকি আছে।
বাকি নাকি গেছে?
ঠিক 13 মিনিট।
ও, তাহলে তো সময় কম। আচ্ছা, ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর রূপক হিসাবে ক্রসের কথা বলেছেন। আপনারা বোধহয় গল্পটা জানেন যে যখন ইহুদিরা সবাই মিশর থেকে চলে আসলো, এটা ইহুদি জাতির ইতিহাসে খুব বিখ্যাত একটা গল্প। তারা কয়েকশো বছর ধরে মিশরে দাস ছিল, আর তারপর ঈশ্বর তাদের সেখান থেকে নিয়ে আসলো বিভিন্ন অলৌকিক উপায়ে। আর ঈশ্বর তাদের বলেছিলেন, আজ রাতে তোমাদের শত্রুদের মেরে ফেলব, সে সময় তাদের যারা শত্রু ছিল তারা মারা যাবে, তোমরাও চলে যেতে পারবে। তাদেরকে ঈশ্বর তখন একটা ভেড়া উৎসর্গ করতে বললেন, যে ভেড়াটা একেবারে নিখুঁত, অসুস্থ না, অন্ধ না বা খোরা না, একটা নিখুঁত ভেড়া। ঈশ্বর তাদের বললেন, এই ভেড়ার রক্ত তোমাদের ঘরের দরজায় লাগাবে, আর রাতে মৃত্যুর দেবদূত আসবে, যে দরজায় রক্তের ছাপ থাকবে না তাদের প্রথম সন্তানটা মৃত হবে। আর এই ঘটনাটা ইহুদিদের সাথে তখনই ঘটেছিল, তারা ভেড়া উৎসর্গ করে দরজায় রক্ত মাখাল, আর সেই রাতে ইহুদিদের সবাইকে মিশর ত্যাগ করার অনুমতি দেওয়া হলো, সেই দিন অনুমতি পেল। হ্যাঁ, তাহলে এটাই ছিল নির্দেশ, নিখুঁত একটা ভেড়া লাগবে, যেমন তেমন না, যেমন তেমন ভেড়া এনো না, একটা নিখুঁত ভেড়া আনো, নিখুঁত ভেড়া, আর তাতেই পাপ মুক্তি মৃত্যু থেকে। এটাই হলো রূপক। সত্যি বলতে এটা আসলে ভেড়া নয়, যীশু পরে আসবেন, এই উৎসর্গটা তারই রূপক। এরপর দেখবেন, একবার ইহুদিদের ইতিহাসে আছে, তারা ঈশ্বরকে অমান্য করেছিল, এমনটা অনেকবারই করেছিল, 10 বার তারা বিদ্রোহ করেছিল, ঈশ্বরকে মানেনি। তখন কিছু সাপ এসে তাদের সবাইকে কামড়ালো, অনেকেই সাপের বিষে কষ্ট পেল, এই কথাগুলো বাইবেলে উল্লেখ করা আছে। আর তারপর ঈশ্বর তখন মুসাকের প্রতিকার করতে বললেন, প্রতিকার, তিনি একটা সাপ বানাতে বললেন যেটা হবে ব্রোঞ্জের, ব্রাস, আর সেটা ঝুলিয়ে রাখলেন। আর তখন সেখানে ইহুদিদের সবাই সেই সাপটার দিকে তাকালো, তার শরীর থেকে তখন সাপের বিষ চলে গেল। এখন নিউ টেস্টামেন্টে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে এখানেই সাপটা হলো আসলে শয়তানের প্রতীক। সাপ আসলে শয়তান না, সাপ হলো আসলে শয়তানের একটা প্রতীক, সাপ একটা সাধারণ প্রাণী। তারপর কি ঘটল? যীশুকে ক্রুশে ঝোলানো হয়েছিল মুসার সেই সাপের মতো, তিনি ছিলেন নিষ্পাপ, এমনকি দেবদূতদের চাইতেও নিষ্পাপ, কিন্তু তিনি আমাদের পাপের বোঝা বয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে। আপনারা যীশুকে দেখেন, হৃদয়ে ধারণ করেন, আজকেই আপনার সব পাপ মুছে যাবে, আজকেই আপনি পাপ মুক্ত হয়ে যাবেন, কোন ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নেই, যীশুকে বিশ্বাস করলে আজকেই পাপ মুক্ত হয়ে যাবেন। যীশুকে দেখেন, তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এই জন্যই এটা, এই ক্রস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, খুবই মৌলিক। আর ইহুদি জাতির ইতিহাস যদি আপনারা দেখেন, ঈশ্বর তাদের বলেছেন, ঈশ্বর তাদের পাপ মুক্তির জন্য বিভিন্ন রূপকের কথা বলেছেন, বলেছেন তোমরা একটা ভেড়া আনো যেটার কোনো খুঁত নেই, যেটার কোনো অসুখ নেই, যেটা অন্ধ না, যে ভেড়াটা খোরা না, বয়স বেশি না, শুধুমাত্র সেরকম ভেড়াকে আমি উৎসর্গ হিসাবে গ্রহণ করব। ঈশ্বর তাদের ভবিষ্যতের যিশুর কথাই বলেছিলেন, যে একেবারে নিখুঁত ভেড়া, যদি পাপের কথা চিন্তা করি।
মানুষ হিসাবে যীশু আপনার আমার মতোই ছিলেন। তিনি ঈশ্বর হিসাবে সব ক্ষমতার শক্তি থাকা সত্ত্বেও আমাদের মতোই ছিলেন। তার মতো সাধারণ মানুষ কষ্ট পায় আর পাপ করে, সরি পাপের পথে প্রলুব্ধ করা হয়। তাহলে এটা মৌলিক বিষয়। যদি নিউ টেস্টামেন্ট পড়েন, বাইবেলের নিউ টেস্টামেন্ট পড়েন, সেখানে অনেক কথাই আছে ক্রস নিয়ে। পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হল যীশু খ্রিস্টের ক্রস। পল বলেছেন, অ্যাপোস্টল পল, নিউ টেস্টামেন্টের একজন বিখ্যাত ধর্মীয় নেতা, বলেছেন যীশুর ক্রশবিদ্ধ হওয়ার কথা বলেছি, আর কিছুই বলার নেই। অনেকেই পলকে অনুরোধ করেছিল, তুমি খ্রিস্টান ধর্মকে প্রচার করো, ক্রসটা বাদে। তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বলেছেন যীশুর ক্রশবিদ্ধ হওয়ার কথাই বলেছি, যারা বিশ্বাস করে না তাদের কাছে এই ব্যাপারটা বোকামি। সাধারণভাবে এই ক্রসের ব্যাপারটা যে কেউ বোকামি মনে করবে, যে ঈশ্বর ক্রশবিদ্ধ হয়ে মারা গেলেন, হাস্যকর ভাববেন যে এটা হাস্যকর। সত্যি বলতে এটা ঈশ্বরের পাণ্ডিত্য, কারণ ঈশ্বরের জ্ঞান আসলে আলাদা। ঈশ্বরকে সুবিচারের মানদণ্ডটা ঠিক রাখতে হবে, তাই পাপের শাস্তি হিসাবে তিনি নিষ্পাপ একজনকে মৃত্যুদণ্ড দিলেন সবার জন্য। আজকে যে মানুষ বিশ্বাস করবে যে যীশু ক্রসে মারা গেছেন, সমাধিতে থাকার তিন দিন পরে তিনি মৃত্যুকে পরাজিত করে তিন দিন পরে আবারও ঈশ্বর হিসাবে তার দায়িত্ব বুঝে নিলেন, যে মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে সে পাপমুক্ত হয়ে যাবে, আপনার গন্তব্য বদলে যাবে, দোজকে না যে তখন বেহেশতে যাবেন। আর এছাড়া অনেক উপকার পাবেন ক্রসে বিশ্বাস করলে। কি উপকার পাবেন তার একটা বললাম। এখন পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হলো এই ক্রস। ক্রসটা বাদ দেন, বাইবেলের দাম তাহলে দুই পয়সা থাকবে না। এখানে বাইবেলে ইহুদিদের বই আছে আর খ্রিস্টানদের বইও আছে। আইজায়ার 53 নম্বর অধ্যায়ে আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে যীশু কিভাবে কষ্ট পেয়ে মারা যাবেন। খুব স্পষ্ট পরিষ্কার আইজায়ার 53 নম্বর অধ্যায়ে সবশেষে, আর কয়েক মিনিট বাকি আছে না, এখন সবশেষে বলছি, নিউ টেস্টামেন্টের একেবারে শেষ বইতে, এই বইটাতে স্বর্গের বর্ণনা দেয়া আছে। ঈশ্বরের একজন ভৃত্য যার নাম হল জন দ্য অ্যাপোস্টল, বাইবেলে দুইজন জন আছে, একজন জন দ্য অ্যাপোস্টল, তিনি স্বপ্নে বেহেশত দেখলেন। এছাড়াও জন ইউফ্রেটিসের কথা বলেছেন যে সেখানে গোলযোগ বাধবে, অর্থাৎ এখনকার ইরাকে। তিনি অনেক আগে এই কথাগুলো বলে গিয়েছিলেন, আপনারাও দেখবেন, টাইমস অফ ইন্ডিয়া পড়লে বুঝতে পারবেন। ইউফ্রেটিসের গোলযোগের কথা বলেছেন, আরো অনেক কথা বলেছেন, তবে এই কথাটা বিশেষভাবে বলেছেন, তিনি স্বর্গে দেখেছেন সেই উৎসর্গ করা ভেড়াকে। হ্যাঁ, যীশুকে বলা হয়েছে একটা উৎসর্গ করা ভেড়া। অবশ্য যীশু খ্রিস্ট শারীরিকভাবে ভেড়া নন, যীশু আসলে কোন ভেড়া নন, একজন মানুষ, ঠিক আছে, কিন্তু রূপক হিসেবে তিনি ঈশ্বরের নিখুঁত ভেড়া। ইহুদিদের পুরো ইতিহাসে দেখবেন, নিউ টেস্টামেন্টের পুরো ইতিহাস জুড়েই দেখবেন যীশুকে ভেড়ার সাথে তুলনা করা হয়েছে, বেহেশতে তাকে বলা হয়েছে উৎসর্গ করা সেই ভেড়া। তাহলে আপনারা যদি আমাদের খ্রিস্টান ধর্ম থেকে ক্রস বাদ দেন, তাহলে খ্রিস্টান ধর্ম কিছুই না, সেখানে তাহলে শুধু কিছু বিধিনিষেধ থাকবে, পাপ মুক্তি থাকবে না, পাপ আমাদের ছেড়ে যাবে না, কিছুই থাকবে না। ক্রসের ব্যাপারটা খুবই মৌলিক। এই ক্রস আসলে আমাদের বলছে যে ঈশ্বর আমাদের জন্যই মারা গেছেন। হ্যাঁ, তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন, তিনি মানুষ হিসাবে হেঁটে বেরিয়েছেন, মানুষ হিসাবে তিনি কষ্ট সহ্য করেছেন, আমাদের মতো তাকেও প্রলুব্ধ করা হয়েছে, তাকে প্রলুব্ধ করা হয়েছে। কতখানি প্রলুব্ধ করা হয়েছে আপনি ভাবতে পারবেন না, ঠিক আছে। যীশুকে বিশ্বাস করেন, তিনি জয় করেছেন লোভকে, বিভিন্ন আসক্তিকে, বাজে অভ্যাসগুলোকে, আমাদের সবার পাপকে। যীশু আমাদের সবকিছু থেকে মুক্ত করেছেন। আপনারা শুধু তাকে বিশ্বাস করেন, তারপর বাসায় ফিরে যান, তার কাছে প্রার্থনা করেন, আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন। মনে হয় আমার সময় শেষ।
والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون.
line answer is sufficient.
God himself paid the price.
And Jesus said, I am.
I'm a non-vegetarian.
21st century will belong to vegetarians.
This is cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited.
I have some problems with this. Man has become an animal.
He's more like a lawyer than like a scientist.
Man is incomplete.
There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell.
It's a different situation. I will not tempt God.
That apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book.
The brother has asked a very complicated question.
And the answer is very clear.
Major, minor religion, fraud is prohibited.
Ask me a direct question. I'll be too willing to give you a reply.
Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist.
Then could you please prove it authentically?
The word Trinity doesn't exist.
It's CDC baat hai.
Smoking is prohibited. That's final.
I hope I have answered properly.
It's illogical and unscientific. That does not mean Quran is wrong.
It has really moved me.
এখন আপনাদের সামনে কথা বলবেন ডক্টর জাকির নায়েক।
বিসমিল্লাহ রহমান রহিম, রব্বিশ রহলি সাদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুলুকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনুদ্দিন, অথবা তিনি যেভাবে বলেন প্যাস্টর রুকনি, হেনরি পিও, প্যাস্টর সাজি, এছাড়াও এখানে উপস্থিত বোম্বের বিভিন্ন চার্চের প্যাস্টরগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যীশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা। ইসলাম হল একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্টকে একজন রাসুল বলে মানা হয়। সেই লোক মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত পুরুষ, আল্লাহর রাসুল। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন। প্রশ্ন করতে পারেন, যদি মুসলিম আর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা হচ্ছে, খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈশ্বর, আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আর তিনি মারা গেছেন মানুষ জাতির পাপের জন্য। আজকের এই বিতর্কের টপিকটা হচ্ছে, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? আর যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি, সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে, আমরা মানি আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ। আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে, যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আর প্যাস্টর রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি, আরবি হল তার মাতৃভাষা, এই আয়াতটা তাকে অনুবাদ করে বলার কোন রকম প্রয়োজন নেই, কারণ তিনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের এই আয়াতটা কি বলছে। তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না, আরবি তাদের মাতৃভাষা নয়, তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি। সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তারা বলে ইহুদিরা দম্ভ করে, আমরা খ্রিস্টকে হত্যা করেছি, মরিয়মের পুত্র যিশুকে যে আল্লাহ তাআলার রাসূল,
ওয়মা কতলুহু ওয়মা সালবুহু,
তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধ করেনি,
ওয়ালাকিন শুব্বিহা লাহু,
তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল,
ওয়ইন্নাল্লাযী নাক্তালাফু ফীহি লাফি শাক্কিন মিন,
যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল,
মা লাহুম বিহি মিন ইলম,
তাদের কোনো জ্ঞানই ছিল না,
ইল্লাতিবা জান,
তারা শুধু অনুমান করেছিল,
ওয়মা কতলুহু ইয়াকিনা,
এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। পবিত্রকরণের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে, পরিষ্কারভাবে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হল
ওয়মা কতলুহু ওয়মা সালাবুহু,
তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি,
ওয়মা কতলুহু ইয়াকিনা,
এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একথা উল্লেখ করেছে এই আয়াতটিতে যে তাকে হত্যা করা হয়নি। যদি আমি এখানে আমার লেকচার শেষ করি, বাইবেলের কথাগুলো নিয়ে কোন রকম আলোচনা না করেই প্যাস্টর যে কথাগুলো বলেছেন, তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র, কোনো সমাধান আসবে না। যে মুসলিমরা বলে পবিত্রকরণ অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ড্র হয়ে যাবে। তবে আমি সেটা করব না, আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই, যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন, যে যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। প্রথমেই বলে নেই, মুসলিমরা আমরা পবিত্র বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। বাইবেলে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলোকে আমরা আল্লাহ তাআলার বাণী বলি, এখানে নবী রাসূলদের কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা, এছাড়াও বাইবেলে আছে অবাস্তব কথা, অশ্লীল কথা। যদি কেউ আমাকে 1000 টাকাও দিয়ে দেয়, আমি বাইবেলের এই কথাগুলো বলতে পারবো না। সব অশ্লীল অনুচ্ছেদ, অশ্লীল অধ্যায়, এখানে পরস্পর বিরোধী কথাও আছে। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হল আল্লাহর বাণী, আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো। কারণ পবিত্রকরণ বলছে সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা,
তারা বলে ইহুদার খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়স্থানীয় পারবে না, প্যাস্টরও বলেছেন, সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না, প্যাস্টর তার লেকচারে এই কথা বলেছেন, এগুলো মূল্যহীন, যত জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না, যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন,
ওয়াকালু লা ইয়াদখুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা,
যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন, আল্লাহ বলেছেন
তিলকা মানিয়ুহু,
তাদের একটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা,
কুল,
তাদের বলো
আতুবুহানাকু,
প্রমাণ পেশ করো,
ইন কুনতুম সাদিকিন,
যদি তোমরা সত্যবাদী হও, আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী, তখন আমরা তাদের বলবো
আতুবুহানাকু,
প্রমাণ পেশ করো,
ইন কুনতুম সাদিকিন,
যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে, বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেল ও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যীশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোন কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোন কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি, পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত,
মামা কতলুহু ওয়ামা সালাবুহু,
তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে, ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে, ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায়, কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। এবার ইংরেজি রেজারেকশন, এই শব্দটার অর্থ কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রেজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয়। ক্যাপিটাল আর দিয়ে রেজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে, রেজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয়। আর ক্যাপিটাল আর দিয়ে রেজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া। এক কথায়, খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যীশু আলাইহিসসালাম তিনি বলেছেন গসপেল অব ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপমুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন? তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে, ক্রস ক্রস ক্রস, প্যাস্টর এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন, কলোসিয়ানসে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আর পল বলেছেন যে পাপমুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন, 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ, আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা নাহলে যদি বলি বাইবেলের কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ, যদি যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যীশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন, এটা আছে আয় যায় আয় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে, যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য, আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন একথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন, যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন, যদি ক্রুসিফিকশন না হয় ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন, তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন, আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। এখন একটা কথা বলি, যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল, একজন সৌদি আরবে দেখা হয়েছিল, সিরিয়া থেকে এসেছিল। আমার লেকচার শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন। এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম, আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়ত করেন। ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন, যেটা হলো ইসলাম। প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্ম ইনশাল্লাহ, এই লেকচার শোনার পরে, আমাদের আলোচনার পরে ইনশাল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি, ক্রস নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর ইনশাল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন। সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন, একই অধ্যায় বলেছেন, খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন। ফার্স্ট করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে, সেন্ট পল বলেছেন, ফার্স্ট করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 42-44 অনুচ্ছেদে তিনি বলেছেন যে একথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে, যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে, যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে, যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে, যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে। প্রাকৃতিক শরীর এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে, আধ্যাত্মিক শরীর। একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 27-36 অনুচ্ছেদে এই ঘটনাটা হল একজন মহিলাকে নিয়ে যার 7 জন স্বামী ছিল। ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করল, এটা ইহুদিদের রীতি, কোন লোক এক মহিলাকে বিয়ে করল, যদি লোকটা মারা যায় কোন সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে যাতে করে বংশধর আসতে পারে, যদি সেই ভাই মারা যায় কোন সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে, এভাবেই চলতে থাকবে। তো ইহুদিরা প্রশ্ন করল যে এই মহিলা 7 জন ভাইকে বিয়ে করেছে একের পর এক, আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল, প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক, কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল, কোনো সমস্যা নেই। তারপর সেই মহিলা মারা গেল। তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করল যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে, তার মানে পুনরুত্থানের সময় 7 ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে, মহিলাও জীবিত হবে, তখন কে তার স্বামী হবে? যীশু খ্রিস্ট তখন তাদের বললেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 35-36 অনুচ্ছেদে যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না, কারো সঙ্গে তাদের বিয়ে হবে না। 36 অনুচ্ছেদ বলছে এছাড়াও তারা আর কখনো মরবে না, তারা তখন হবে দেবদূতদের সমান, তার মানে তারা ফেরেশতাদের মতো হবে। পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর, এ কথা কে বলেছে? যীশু খ্রিস্ট বলেছেন। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদ বলছে, সেন্ট পল বলেছেন, ফার্স্ট করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 42-44 অনুচ্ছেদ বলছে একেবারে স্পষ্ট, এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন, হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশুখ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হল। যীশুখ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন, এটা আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন, শালম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদ যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল, তারা ভাবল এটা যীশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যীশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি সবাই উত্তর দিয়েছেন না, উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন। তারা কেন ভেবেছিল যে এটা যীশুর আত্মা? এর কারণটা হল তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন, তারা লোকজনের মুখে এ কথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে, কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যীশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100% সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। একথা কে বলেছে? জাকির নাইক বলেনি, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে, সেজন্য তারা ভাবলো ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যিশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের দুটো অনুচ্ছেদে আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39-40 নম্বর অনুচ্ছেদে যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে তোমরা ধরে দেখো, আত্মার কোন রক্তমাংসে শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন, শিষ্যদের বললেন তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, তোমাদের কি হয়েছে, এটা তো আমি, আমি তো তোমাদের প্রভু যিশু খ্রিস্ট, তোমরা ভয় পাচ্ছ কেন, আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো, আত্মার কোন রক্তমাংসে শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের দুটো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন, জলজ্যান্ত তাদের সামনে যিশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তারা খুশি। যিশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে, তারা তখন তাকে খেতে দিল এক টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সে খাবারগুলো খেলেন প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সে খাবারগুলো খেলেন, এক টুকরো ঝলসানো মাছ আর মধু, প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসে জলজ্যান্ত মানুষ। পুনরুত্থান না থাকলে ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আপনাদের হয়তো মেরি ম্যাগডালিনের সেই গল্পটা মনে আছে, যখন তিনি তৃতীয় দিন যিশু খ্রিস্টের সমাধিতে গেলেন। এটা আছে গসপেল অফ জনে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এছাড়াও আছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ দিনটা ছিল রবিবার। ইহুদিদের সাবাথের দিন হল শনিবার, তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার। তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন সমাধির কাছে গেলেন। এখন মেরি ম্যাগডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন? যেহেতু তাদের মতে যীশুখ্রিস্ট আগেই মারা গেছেন, তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি? এর উত্তরটা দেওয়া আছে 1 নম্বর অনুচ্ছেদে গসপেল অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে মেরি ম্যাগডালিন যীশুখ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন অ্যানয়েন্ট, ইংরেজি শব্দ অ্যানয়েন্ট, আর মূল হিব্রু শব্দটা হল মাসাহা, অর্থ মেসেজ করা, মালিশ করা, তেল মাখানো। আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি, আর হিব্রু ভাষায় এই শব্দটা হল মেসায়া, যাকে মালিশ করা হয়। এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রিস্টাস, এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট, যাকে মালিশ করা হয়। আমি একটা প্রশ্ন করি, কেউ মারা যাওয়ার 3 দিন পরে কি তার শরীর মেসেজ করা হয়? এমনটা শুনেছেন কখনো যে ইহুদিরা 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তর হবে না। এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তরও না। তাহলে যিশু খ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যিশু খ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন, তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাথের দিনের পরে, আর সে আশা করেছিল জীবিত যিশু খ্রিস্টকে, মৃত যিশু খ্রিস্টকে নয়। আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, যে মেরি দেখল পাথরটা সরানো হয়েছে, যে কাপড়টা দিয়ে যিশু খ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোন আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই, তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্ত মাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটাই প্রমাণ করে যীশু খ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্ত মাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশু খ্রিস্টের একজন শিষ্য জোসেফ অব অ্যারিমাথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল, হয়তো তার নিজের জন্যই ভবিষ্যতে সেখানে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেনি, জিম বিশপ তিনি বলেছেন, সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল, 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে, এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে, তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মাত্মার সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যীশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না, যীশু দেখলেন যে মেরি কাঁদছেন। যীশু কাছে এসে বললেন, মহিলা তুমি কাঁদছো কেন, কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন, তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যীশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবল যে যীশু খ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক? আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করল যীশু খ্রিস্ট সেখানকার বাগানের মালিক? এর উত্তরটা হলো, আসলে যীশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে? যীশু খ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে, মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, একবার মরার পরে আর মরবে না। যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি দ্বিতীয়বার মরবেন না। যীশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন? তিনি ভয় পাবেন কেন? তিনি কেন লুকিয়ে থাকবেন? কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন? এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি, জীবিতই ছিলেন। যীশু তখন মেরিকে বললেন, মেরি। এই একটা শব্দেই মেরি ম্যাগডালিন তার প্রভু যীশুকে চিনে ফেলল। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি, আর সেই টোনে, সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে। মেরিও সাথে সাথে বুঝে ফেলল এই মালি আসলে যীশু খ্রিস্ট। মেরি যীশুর কাছে ছুটে গেল। গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15, 16 ও 17 অনুচ্ছেদ, যীশু মেরিকে বললেন, আমাকে স্পর্শ করো না। কেন? যীশু নিষেধ করলেন কেন? যীশুর শরীরে কি বিদ্যুৎ ছিল? যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শক লাগবে তাকে? শরীরে কি ডিনামাইট বাঁধা? যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে? কেন স্পর্শ করতে নিষেধ করলেন? কারণ তিনি রক্ত মাংসের মানুষ। চিন্তা করেন, ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন, এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে। ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন, এখন তার শরীর ক্ষতবিক্ষত, তাই বললেন আমাকে স্পর্শ করো না। তারপর আরো বললেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে,
আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি। তার অর্থ কি? তার মানে তিনি তখনও মারা যাননি। যীশুখ্রিস্ট মেরি ম্যাগডালেনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি। এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন। বাইবেলে আরো আছে গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে যীশুর শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশুখ্রিস্ট বেঁচে আছেন। তাদের জানিয়েছিল মেরি ম্যাগডালেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। ইহুদিদের একটা বদভ্যাস ছিল, তারা অবান্তর প্রশ্ন করত, নবীদের ঝামেলায় ফেলত। কোরআনের কথা বলছে, বাইবেলও বলছে, মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল, তাকে ঝামেলায় ফেলেছিল, মুসাকে অপদস্থ করেছিল, যীশুর সাথে একই কাজ করেছিল। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে 12 নম্বর অধ্যায়ের 38 অনুচ্ছেদে ইহুদিরা যীশুখ্রিস্টের কাছে এসে বলল, প্রভু, র্যাবাই, যার অর্থ প্রভু, আপনি আমাদের একটা নিদর্শন দেখান। নিদর্শন মানে অলৌকিক কিছু, অলৌকিক। যীশুখ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না, তারা নিদর্শন দেখতে চাইল, অলৌকিক কাজ দেখতে চাইল। যেমন ধরেন, হয়তো আকাশে উড়ে বেড়ানো, পানির উপরে হেঁটে বেড়ানো, অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা, তারা সাইন দেখতে চাইল। এখানে সাইন মানে ল্যাম্পপোস্টের সাইন না, রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না, এখানে সাইন মানে অলৌকিক কিছু। আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন। ইহুদিদের কথার উত্তর যীশুকে বললেন, তিনি কি উত্তর দিলেন? পরের অনুচ্ছেদে গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 39-40 অনুচ্ছেদে বলছে, তোমরা হচ্ছ অপরাধী আর ব্যভিচারী জাতি। তোমরা নিদর্শন দেখতে চাও, অলৌকিক কিছু দেখতে চাও? কোন নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন 3 দিন ও 3 রাত এই পৃথিবীর বুকের ভেতর। যীশুখ্রিস্ট তাদের এ কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম, তোমরা সেই মহিলাকে জিজ্ঞেস করো যে আমাকে স্পর্শ করে সুস্থ হয়েছিল, 2000 শূকর মেরে প্রেতাত্মায় আচ্ছন্ন একজনকে সারানোর কথাও তিনি বলেননি, 5000 লোককে একটা মাছ খাইয়েছিলেন অথবা 3000 লোককে একটা রুটি খাইয়েছিলেন এ কথাও বলেননি। তিনি বললেন কোন নিদর্শন দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে। যীশুখ্রিস্ট তার অলৌকিক কাজ সেটাকে এক কথাই বলে দিলেন, সেটা ইউনুসের নিদর্শন। আর কোন লোক যদি ইউনুসের নিদর্শনটা জানতে চান, তাকে বাইবেল সম্পর্কে বিশেষজ্ঞ হতে হবে না, তাকে হতে হবে না কোনো ডক্টর অফ ডিভিনিটি, কারণ এগুলো আমরা স্কুল থেকেই জানি। আর সব দেশেই, এমনকি ইন্ডিয়াতেও, হয়তো আপনি একজন খ্রিস্টান অথবা মুসলিম অথবা হিন্দু কোন না কোনোভাবে পড়েছেন, হয়তো কমিক্সে অথবা উপদেশমূলক গল্পে, ইউনুসের নিদর্শন, তিমির পেটে ইউনুস, সবাই জানে। তবে আপনি যদি ইউনুসের নিদর্শনটা পড়তে চান পবিত্র বাইবেলে, এই বিশাল বইয়ে ইউনুসের নিদর্শন এটা 2 পৃষ্ঠারও কম, 1.5 পৃষ্ঠা চাইতেও কম। আপনাদের বোঝার জন্য এই পৃষ্ঠাটার একটা কপি দেখাচ্ছি। এই বইটা 1.5 পৃষ্ঠার চাইতেও ছোট, 1.5 পৃষ্ঠারও কম, মাত্র 4টা অধ্যায়। আর এই 1000 পৃষ্ঠার বিশ্বকোষে এই অধ্যায়টা খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে আপনারা সবাই গল্পটা মোটামুটি জানেন যে মহান ঈশ্বর তিনি তার নবীকে বললেন, ইউনুস আলাইহিসসালামকে, নিনেব শহরের মানুষদের কাছে মহান ঈশ্বরের বাণী প্রচার কর। কিন্তু ইউনুস বললেন, নিনেব শহর, ওখানে মানুষ খুব খারাপ, ঈশ্বরের বাণী তো তারা মেনে চলবে না। আর ভাবলেন তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমার সময়টা নষ্ট হবে। তিনি তাই জপায় গেলেন আর সেখান থেকে জাহাজে করে টার্সিসে গেলেন। কিন্তু জাহাজে ওঠার পর প্রচন্ড ঝড় শুরু হল, আর তখনকার দিনে নাবিকদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে জাহাজে যাওয়ার পর যদি ঝড় শুরু হয়, এটার কারণ হল কেউ একজন ঈশ্বরকে অমান্য করেছে। তারা তখন বের করার চেষ্টা করত যে কে এই ঘটনার জন্য দায়ী। তারা দায়ী লোককে লটারি করে বের করত। এখানে যখন লটারি করা হল, দেখা গেল ইউনুসি এর জন্য দায়ী, আর ইউনুস আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন, তিনি মানলেন আর বললেন, দেখো এসব কিছুর জন্য আমি দায়ী, মহান ঈশ্বর আমাকে নিনেব শহরে যেতে বলেছিলেন, কিন্তু আমি জোপা থেকে এখন টার্সিসে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, আমি অন্যায় করেছি, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। কিন্তু তারা বলল, এই লোক কি ধার্মিক লোকটা, কেন আমরা তাকে মেরে ফেলব। তারা জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই করা গেল না, তখনও ঝড় চলছে। ইউনুস বললেন, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। শেষে তারা রাজি হল আর ইউনুসকে সাগরে ফেলে দিল। সাগরে ফেলে দেওয়ার পরে ঝড়টা থেমে গেল, হয়তো কাকতালীয় ঘটনা। কিছুক্ষণ পরে একটা বড় মাছ, একটা তিমি মাছ এসে ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিসসালাম তিমি মাছের পেটে বসে দোয়া পড়তে লাগলেন। ইউনুস আলাইহিসসালামকে সেই মাছটা তিন দিন তিন রাত পেটে নিয়ে সাগরে ঘুরল, তারপর সাগর পাড়ে বমি করে তাকে ফেলে দিল। যীশু খ্রিস্ট নিদর্শন সম্পর্কে ইহুদিদের কি বলেছিলেন, যে তোমাদের কোন নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। আর ইউনুস নবী যেভাবে তিন দিন আর তিন রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন আর তিন রাত ধরে পৃথিবীর বুকের ভেতরে থাকবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলে দেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না মৃত? উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য সহজ করে দেই, ইউনুস আলাইহিসসালাম নিজে থেকেই বলেছিলেন যে আমি অপরাধী, এজন্য আমি দায়ী, আমাকে সাগরে ফেলে দাও। কেউ রাজি না হলে হয়তো তার পাটা ভেঙে ফেলবেন, হয়তো ভাঙবেন তার ঘাড়, হয়তো হাত মুচড়ে দেবেন, কিন্তু ইউনুস নিজেই বলেছিলেন তাই এসবের প্রয়োজন ছিল না, শুধু সাগরে ফেলে দিয়েছিল। আপনাদের আরেকটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলার সময় তিনি জীবিত ছিলেন নাকি মৃত? জীবিত। তিমি মাছ এসে তাকে গিলে ফেললো, তখন তিনি জীবিত না মৃত? জীবিত। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন তিমির পেটের ভেতরে থেকে, তখন জীবিত না থাকলে প্রার্থনা করতে পারতেন? তখন জীবিত না মৃত? জীবিত। তিমিটা ইউনুসকে নিয়ে তিন দিন তিন রাত ধরে সাগরে ঘুরলো, জীবিত না মৃত? জীবিত। তিমিটা সাগর পারে বমি করে তাকে বের করে দিল, জীবিত না মৃত? জীবিত। জীবিত, 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 জীবিত। যখন কোন লোককে জাহাজ থেকে সাগরে ফেলা হয় তার মরে যাওয়ার কথা, মারা গেলে অলৌকিক হবে না, যদি বেঁচে থাকেন অলৌকিক। তিমি মাছ তাকে গিলে ফেললো, মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। তিন দিন তিন রাত গরমে আর অক্সিজেনের অভাবে সেই তিমি মাছের পেটে তার মরে যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। একই সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা, ঘটনাটা খুবই অলৌকিক। যিশু বলেছেন ইহুদিদের, যেভাবে ইউনুস ছিলেন তিন দিন তিন রাত, সেভাবে ঈশ্বরের পুত্র থাকবে তিন দিন তিন রাত। যেভাবে ইউনুস নবী তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকে থাকবেন। ইউনুস ছিলেন জীবিত, কিন্তু যখন এই প্রশ্নটা করি আমার খ্রিস্টান ভাইদের, তারা আসলে আমাদের ভাই, আমাদের জ্ঞাতি ভাই, যেভাবেই বলেন আমরা জ্ঞাতি ভাই, আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করি যে আপনাদের বিশ্বাস অনুযায়ী যিশু সমাধিকক্ষে কিভাবে ছিলেন? সবাই আমাকে বলেছে তিনি তখন মৃত, যিশু তখন মৃত। আপনাদের প্রশ্ন করি, ইউনুস ছিলেন জীবিত, অন্যদিকে যিশু খ্রিস্ট ছিলেন মৃত, তাহলে যিশু খ্রিস্ট কি ইউনুসের মতই হলেন নাকি হলেন না? একরকম না, আলাদা? আলাদা। তাহলে যিশুর ভবিষ্যৎবাণীটা আসলে সত্যি সত্যি ঘটেনি? তিনি নিজেই নিদর্শনের কথা বলেছেন, কোন নিদর্শনই দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে, আর তার এই ভবিষ্যৎবাণী বাস্তবে ফলেনি। ভবিষ্যৎবাণীটা সত্যি হতে গেলে যিশু খ্রিস্টের থাকা উচিত জীবিত। আমার লেকচার আমি আগেও বলেছি, তিনি ছিলেন জীবিত, তা না হলে নবী যিশু খ্রিস্টকে বলতে হয় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এটা আমরা কখনো বলতে পারবো না। তাকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি, তাহলে এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার থাকা উচিত জীবিত। আর যিশু খ্রিস্ট সে সময় জীবিত ছিলেন, এ কথা আমি আগেও আমার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি, এ কথা আগেও বলেছি যে একজন লোককে ক্রুসিফাই হতে গেলে তাকে অবশ্যই সেই ক্রসের ঝুলা অবস্থায় মারা যেতে হবে। যদি সেই লোক ক্রসের ঝুলে মারা না যায় তাহলে সে ক্রুসিফাইড হয়নি। এমন কিছু লোক আছে যারা বলবে এই নিদর্শনের ব্যাপারটা আসলে জীবিত মৃত্যু নিয়ে নয়, এখানে সময়ের উপর জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ তিন দিন আর তিন রাত ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন তিন দিন তিন রাত ধরে। তিন বলা হয়েছে এখানে, চারবার, এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে তিন সংখ্যাটার উপর, জীবিত বা মৃত না। আমি বললাম তিনের মধ্যে অলৌকিকতা কোথায়? যদি আমি বলি দিল্লি যেতে আমার তিন দিন তিন রাত সময় লাগবে, এটা কোন অলৌকিক? তাহলে তিনের অলৌকিকতা কি? তিন দিন বা তিন সপ্তাহ, এটা তো কোনো অলৌকিক না। কিন্তু তারা বলে না, এখানে সময়টাই আসল। আসুন আমরা দেখি যিশু কি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছিলেন, যেটা কিছু খ্রিস্টানের মতে এই অলৌকিক ঘটনাটার মূল বিষয়। আগেও বলেছি, আপনারাও জানেন, কোন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করি যে পবিত্র বাইবেল অনুযায়ী যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, খ্রিস্টানরা বলবে যে গুড ফ্রাইডেতে। আমার প্রশ্ন, শুক্রবারকে কেন গুড ফ্রাইডে বলা হয়? তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন, তাই শুক্রবার গুড ফ্রাইডে। আর বাইবেল পড়লে দেখবেন যে যিশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল, তাকে ক্রসে ঝুলানো হয়েছিল, তাড়াতাড়ি নামানো হয়েছিল তাড়াতাড়ি। কারণটা প্যাস্টরও বললেন, যেদিন সাবাত সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না। এটা আছে, তিনি রেফারেন্স দেননি, ডিউটেরোনমি 21:23 অনুচ্ছেদে আছে, সে স্থানটা অভিশপ্ত হবে, সেজন্য যিশুকে নামানো হয়েছিল। তারপর গোসল করানো হলো, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তারপর সে সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো। আর গসপেল অফ জন বিশুদ্ধায়ের এক অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই, দেখলো মেরি ম্যাগডালিন। তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে। অনুমানের কথা বললাম কেন, কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন। হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে, কিছু বলা নেই। তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি, যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন। তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে, এটা অনুমান। এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে, এটাও অনুমান। যিশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে, এটাও অনুমান। রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা, তাহলে যিশু সেখানে ছিলেন 2 রাত 1 দিন, কিন্তু বলা হয়েছিল 3 দিন 3 রাত, 3 দিন আর 3 রাত। ইউনুস নবী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন 3 দিন আর 3 রাত। কিন্তু যিশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 1 দিন 2 রাত, 3 দিন 3 রাত আর 1 দিন 2 রাত, এই দুটো সময় কি এক? এই দুটো সময় কি এক না? তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি। তাহলে ঘটনাটা দাঁড়ালো, যিশু খ্রিস্ট তখন জীবিত ছিলেন, কাউকে তখনই ক্রুসিফাইড বলা হয় যদি সে ক্রসেই মারা যায়। প্যাস্টর যখন আবার কথা বলতে আসবেন, তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাব যে যিশু ক্রুসিফাই হননি, তিনি পুনরুত্থিত হননি, তিনি জীবিতই ছিলেন। আর জীবিত থাকলে ক্রুসিফিকশনও হয়নি, পুনরুত্থানও হয়নি। যিশুকে ক্রুশে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল, 3 ঘন্টা পরে, 3 ঘন্টায় ক্রসে কেন মারা যাওয়া কঠিন, তাই যিশু ছিলেন জীবিত। যখন তাকে নামানো হলো, ক্রুশবিদ্ধ দুজন তারা বেঁচে ছিল, প্রমাণ করে যে যিশুও বেঁচে ছিলেন। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, তার পা দুটো ভাঙা হয়নি, মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই, প্রমাণ করে যে তিনি জীবিত ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, পাথরটা ছড়ানো হয়েছিল আর গায়ে জড়ানো কাপড়টা খোলা হয়েছিল, এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন। 5 নম্বর পয়েন্ট যে তিনি মালির ছদ্মবেশ নিয়েছিলেন, কেন? কারণ তিনি জীবিত ছিলেন, তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট, সমাধিটা বেশ বড় ছিল, অনেক বড় রুম, মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি? তাহলে যিশু খ্রিস্ট ছিলেন জীবিত। 7 নম্বর পয়েন্ট যে যখন মেরি ম্যাগডালেন যিশু খ্রিস্টের কাছে গেল, যিশু তাকে বললেন আমাকে স্পর্শ করো না, কেন? কেন? তিনি রক্ত মাংসের মানুষ, তিনি জীবিত ছিলেন, তার ব্যথা লাগবে, যন্ত্রণা পাবেন তিনি, এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন। যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি, তার মানে তিনি ছিলেন জীবিত। 9 নম্বর পয়েন্ট, মেরি ম্যাগডালিন তখন যিশু খ্রিস্টকে দেখে ভয় পাননি। 10 নম্বর পয়েন্ট যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন, প্রমাণ করতে যে তিনি আত্মা নন বরং তিনি মানুষ। 11 নম্বর পয়েন্ট যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল, কেন? তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছেন, তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত। 12 নম্বর পয়েন্ট, যিশু সেখানে এক টুকরো সেদ্ধ মাছ আর মধু খেলেন, প্রমাণ করতে যে তিনি জীবিত। তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাগডালিনের কাছে যে তিনি জীবিত। 14 নম্বর পয়েন্ট, ইউনুসের নিদর্শন, যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত এই পৃথিবীর বুকে থাকবেন, জীবিত জীবিত জীবিত। যিশু জীবিত ছিলেন, ক্রুসিফিকশন হয়নি, পুনরুত্থানও হয়নি। তাহলে এক কথায় বললে যিশু খ্রিস্টকে ক্রুশে ঝুলানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী, কিন্তু তিনি মারা যাননি। এখন আজকের টপিক হল, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রসিফাইড? যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান,
তাহলে ক্রসিফাইড হয়েছেন, যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন? আর ইংরেজি ভাষায় কোন শব্দ নেই, যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল কিন্তু মারা যাননি, এজন্য কোন শব্দ আপনারা পাবেন না, নতুন শব্দ বানাতে হবে। এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, তিনি ক্রুসিফিক্টেড হয়েছিলেন। শব্দটা ক্রুসিফিকশন হবে না, CRUCIFIXION, এটা হবে ক্রুসিফিকশন, CRUCIFICTION, এটা একটা ফিকশন, আমাদের নতুন শব্দ বানাতে হবে। তাহলে বলা যায় যে যীশু খ্রিস্ট তিনি ক্রুসিফাইড হননি, তিনি হয়েছিলেন ক্রুসিফিক্টেড। তাই আশা করি এতে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে, আর প্যাস্টরও মানবেন তার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, কোন ক্রুসিফিকশন হয়নি, FIXION, বরং ক্রুসিফিকশন FICTION। লেকচার শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে একথার উল্লেখ করা আছে, ওয়া মাকারুল্লাহু খায়রুল মাকিরিন, আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون.
Right answer is sufficient. God himself paid the price.
And Jesus said, I am.
I'm a non-vegetarian.
21st century will belong to vegetarians.
This is cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited.
I have some problems with this. Man has become an animal.
He's more like a lawyer than like a scientist.
Quran is incomplete.
There's a misconception. Neither a single verse which is against established
science.
And I challenge Dr. William Campbell.
It's a different situation. I will not tempt God.
I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book.
The brother has asked a very complicated question.
The answer is very clear.
Major, minor religion, broad is prohibited.
Ask me a direct question, I'll be too willing to give you a reply.
Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist.
Then could you please prove it authentically?
The word Trinity doesn't exist.
It's CDC baat hai.
Smoking is prohibited. That's final.
I hope I have answered properly.
It's illogical and unscientific. That does not mean Quran is wrong.
It has really moved me.
জজাকাল্লাহ। এখন শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এখন আপনাদের সামনে প্যাস্টর রুকনি 15 মিনিট ধরে তার বক্তৃতা দেবেন। প্যাস্টর রুকনি।
থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর জাকির আপনার লেকচারের জন্য। আপনি অনেক অযৌক্তিক কথা বললেন, আপনি পবিত্র বাইবেলের বিভিন্ন কথার ভুল ব্যাখ্যা দিলেন, আর এই ব্যাখ্যাগুলো আপনি এত অযৌক্তিক ভাবে দিলেন যে আমার জন্য আলোচনা করা কঠিন। তবে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি, সবগুলো নিয়ে বলছি না, আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট বলবো, কারণ এখানে আমার উদ্দেশ্য কোনো বিতর্ক করা না, এখানে আমার উদ্দেশ্য হলো আপনাদের জীবনে মুক্তির পথ দেখানো পাপ থেকে যীশু খ্রিস্টের মাধ্যমে, সেটাই আমার উদ্দেশ্য, বিতর্কে হলেও ক্ষতি নেই, ঠিক আছে, এখানে সেটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, এখন এক নম্বর হলো পবিত্র বাইবেলে কিছু আপত্তিকর কথা আছে, কারণ হলো বাইবেল আসলে সত্যের ব্যাপারে খুবই বিশ্বস্ত, এটাকে বলা যায় একটা আয়না, যদি আপনার চেহারা কুৎসিত হয় বাইবেল বলবে আপনি কুৎসিত, যদি আপনি সুন্দর হন বাইবেল তাহলে আপনাকে বলবে আপনি সুন্দর, বাইবেল এরকমই। সেই জন্য এখানে দুই ধরনের মানুষকেই দেখবেন, এখানে পাপী আর অপরাধীদের দেখবেন, যে মানুষ কতখানি ঈশ্বরকে অমান্য করতে পারে, আর একই সাথে বাইবেল দেখায় যে ঈশ্বরকে ভালোবাসলে মানুষ কতখানি করতে পারে। আর সেজন্য বাইবেলে মানুষের দুই রকম চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই বলা হয়েছে। বাইবেল বলবে না যে সেন্ট পল খুব ভালো মানুষ, কখনো ভুল করে না, না, আপনারাই দেখবেন সেন্ট পলের অনেক দোষ আছে, আপনারা অন্য ধর্মে দেখেন, ইসলামেও দেখবেন, তারা কি করে মানুষকে ঈশ্বরের মতো বানিয়ে দেয়, ওই যে সেই লোক একদম নিখুঁত, কখনো ভুল করে না, একমাত্র যিশুই পাপ করেননি। ওকে, সেন্ট পলের ভালো দিক আছে, খারাপ দিক, সে খুব বদমেজাজি ছিল, পলকে কখনোই সিনিয়র প্যাস্টর হিসাবে চাইতাম না, তিনি প্যাস্টরের সাথে রীতিমতো যুদ্ধ করতেন, ঝগড়া করেছিলেন পিটারের সাথে, ওই যে খাবার নিয়ে জনের সাথে। আচ্ছা, এমন অনেক ঘটনা বাইবেলে আপনারা দুই চেহারাই দেখবেন, এরকম দেখবেন যে অনেক নবীর মধ্যে দুর্বলতা ছিল, তাদের মধ্যে খুঁত ছিল, যেমন ইউসুফ, তিনি মাঝে মধ্যে স্বপ্ন দেখে ভবিষ্যৎবাণী করতেন, ভবিষ্যতের কথা বলে দিতেন, তিনি ঈশ্বরে খুব বিশ্বাসী ভৃত্য, তারপর দুর্বলতা ছিল, তিনি অনেক মানুষের স্বপ্ন শুনে তাদের ভবিষ্যৎ বলে দিয়েছেন, তাহলে নবীদেরও দুর্বলতা ছিল। এরকম আরো অনেক আছে, অনেক মানুষের ভালো দিকগুলো আছে, খারাপ দিকগুলো আছে, বাইবেল আমাদের দেখায় যে কেউ নিখুঁত নয়, ভালো দিকগুলো দেখায় আবার খারাপ দিকগুলো দেখায়, আর একমাত্র যীশু খ্রিস্টই জীবনে কোনোদিন কোনো পাপ করেননি, এমনকি তিনি ছোটবেলায় বাবা মার অবাধ্য হয়েছিলেন, কিন্তু পরে তাদের মেনে চলেছেন, অবশ্য তিনি সেভাবে সঙ্গ দেননি যেভাবে আশা করা যায় একটা ছেলের কাছে ১৬ বছর অথবা ১২ বছরের, তখন তারা তিরস্কার করল, যীশু তাদের মানলেন, তিনি শিখছিলেন, আর মানুষ হিসাবে তিনি শিখেছেন, বাইবেল বলছে বুক অব হিব্রুজ, তিনি শিখলেন, তিনি আনুগত্য শিখলেন, আগে জানতেন না পরে শিখলেন, এটাই মানুষ যীশু। তবে পাপের কথা বললে তিনি কখনোই পাপ করেননি। ওকে, তাহলে বাইবেল সব সত্যি কথাই বলে, ভালো আর খারাপ। আপনারা মানুষ সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে বাইবেল পড়েন, জানতে চান মানুষ কত ভালো হতে পারে তাহলে বাইবেল পড়েন। পলের মতো একজন অপরাধী সেন্ট পল হতে পারে, ঈশ্বর আমাদের যে কাউকে এমন করে দিতে পারেন। আর এটাও দেখবেন যে একজন সাধারণ অশিক্ষিত জেলে পুরো পৃথিবীর একজন নেতা হতে পারে, এ কথা পবিত্র বাইবেলেই পাবেন, এই জন্য পিএইচডির দরকার নেই, এমএসসির কোন দরকার নেই, এমন কোন ডিগ্রি লাগবে না, আপনি শুধু বাইবেল পড়েন, দেখেন জন একজন সাধারণ অশিক্ষিত মানুষ, সে পুরো পৃথিবীর নেতা হবে। ওকে, এতক্ষণ বললাম বাইবেল কিভাবে দেখবেন, এছাড়া ঈশ্বর রূপক হিসাবে অনেক কিছু বলেছেন, এভাবে রূপক দিয়ে ঈশ্বর অনেক কিছু বুঝিয়েছেন। আচ্ছা, গেল একটা পয়েন্ট, এবারে আমি ডিকশনারির ক্যাপিটাল আর এবং স্মল আর নিয়ে কথা বলছি, আমি ডিকশনারি চেক করে দেখিনি, তবে ডক্টর জাকির যা বললেন সেখান থেকে বুঝলাম ক্যাপিটাল আর দিয়ে রেজারেকশন একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে, আমার ধারণা উনি ভুল বুঝেছেন, তাহলে রেজারেকশন হলো পুনরুত্থান, তারপর কমা যিশু পুনরুত্থিত হয়েছেন ক্যাপিটাল আর, এটা একটা উদাহরণ, মনে হচ্ছে উনি ভুল ব্যাখ্যা করেছেন, আমার মনে হয় না এখানে ধর্মীয় কথা বলা হয়েছে, এটা একটা উদাহরণ, আর ডিকশনারিতে শব্দ দিয়ে এমন অনেক উদাহরণ থাকে, ব্যাপারটা এমন না যে আমরা ক্যাপিটাল আর দিয়ে যিশুর পুনরুত্থান বোঝাই আর স্মল আর দিয়ে অন্য কারো পুনরুত্থান বোঝাই, ব্যাপারটা এমন না, আমার মনে হচ্ছে উনি ভুল ব্যাখ্যা করেছেন। আচ্ছা, উনি আরেকটা কথা বলেছেন, সব আদেশ ক্রসকে কেন্দ্র করে, আসলে সেন্ট পল এখানে শুধু আদেশের কথা বলছেন না, পল এখানে বলছেন এই আদেশ আমাদের সবাইকে কিভাবে বিচার করছে যে আমি একজন পাপী। এখানে আমার বিচারের কথা বলা হয়েছে, সেই আদেশের কারণেই যীশুখ্রিস্ট নিজে স্বেচ্ছায় ক্রুসিফাই হয়েছেন। এখানে বাইবেল অথবা অন্য কিছুকে ক্রুসিফাই করা হচ্ছে না, এটার কোনো মানে হয় না, অযৌক্তিক। ঈশ্বরের আইন পবিত্র আর বিশুদ্ধ। এই আইন পাপকে উন্মোচিত করে, প্রতিকার করে না, উন্মোচন করে। যীশু এই পাপের প্রতিকার করেছেন। ওকে, এখানে আদেশগুলোকে ক্রুসিফাই করা হচ্ছে না, এই আদেশগুলো আমাকে যে অভিশাপ আর শাস্তি দেয় সেগুলোকে ক্রুসিফাই করা হয়েছে, না হলে আমি হয়তো নরকেই যেতাম। যীশু এই পাপের বোঝা বহন করেছেন, এই অভিশাপ ক্রুসিফাই হয়েছে, যীশু আমাদের জন্য এসব করেছেন। আর যীশু মৃত থেকে জীবিত হয়েছেন, পুরো বাইবেল বলছে। ডক্টর জাকির বললেন বাইবেল বলছে না যীশু মৃত থেকে জীবিত হয়েছেন। আমি কথাটা শুনে অবাক হয়েছি। আমি আমি একটু বাইবেল ভালো করে দেখি, আমার প্যাস্টর বাইবেলটা দেখুক, আপনারা পড়ে দেখতে পারেন। আমি একটা উদাহরণ দেই, ম্যাথিও 28:6, আপনারা নিজেরাই পড়ে দেখেন পরে। এরকম আরেকটা উদাহরণ হলো, আপনারা দেখবেন রেভিলেশন 1:18, যীশুর আত্মা বলছেন, তিনি তার নিজের কথা বলছেন, আমি মৃত ছিলাম এখন জীবিত হয়েছি, আমি মৃত ছিলাম এখন জীবিত হয়েছি। এখানে রূপক কিছু বলা হচ্ছে না, তিনি মারা গিয়েছিলেন তারপর আবার জীবিত হয়েছেন। এখানে শব্দ নিয়ে কোন রকম খেলা করা হচ্ছে না, পরিষ্কার করে বলা হচ্ছে। এবার এবার আরেকটা ব্যাপার হলো, যীশু খ্রিস্টের আত্মাকেও তখন মানুষ যীশুর মতোই দেখাচ্ছিল। ক্রুশবিদ্ধ হওয়ার পর যীশু যখন ফিরে আসলেন তখন অনেক ব্যাপারে রহস্য ছিল, আর এগুলো পরিষ্কার হয়েছে। 1, যীশু দেয়াল ভেদ করে গিয়েছিলেন, দরজা বন্ধ ছিল, তিনি দেয়াল ফুলে ঢুকেছিলেন। যীশুর নতুন শরীরে প্রাকৃতিক কিছু বাধা দিতে পারত না। 2, যীশু তার এই শরীরকে লুকিয়ে রাখতে পারতেন। যীশু তার দুই শিষ্যের সাথে হেঁটেছিলেন পুনরুত্থানের পর, তার শিষ্যরা তখন পাশে থাকলেও তাকে চিনতে পারেনি। তারপর যীশু তাদেরকে ধর্মগ্রন্থের বিভিন্ন ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বুঝালেন, বিভিন্ন কথা বললেন, তারপর তারা ঘরে গেল আর রুটি খেলো, তখন তারা বুঝলো এটাই যীশু। শুধু মেরি ম্যাগডালিন তাকে চেনেনি এমনটা নয়, অন্যরাও তাকে তখন চিনতে পারেনি। যীশু যখন নিজের পরিচয় দিলেন তখন তারা তাকে চিনতে পারল। এতে মনে হয় যে যীশুর সেই শরীরে কিছু বিশেষত্ব ছিল, তিনি তার আকার বদলাতে পারতেন। আর যীশু খ্রিস্ট তার হাত দেখেছিলেন কেন? তিনি তার হাতে কিছু একটা দেখাতে চেয়েছিলেন, তার হাতে তখন একটা গর্ত থাকার কথা। দেখো আমি সেই লোক, দেখো এই সেই গর্ত, আমি যীশু, দেখো আমি যীশু। যীশু তার শিষ্যদের পুরো শরীর দেখালেন, রোমান সৈন্যরা যেসব জায়গায় তাকে মেরেছিল, দেখো আমি যীশু, আমি অন্য কোন লোক নই, এই শরীরে তোমরা ক্রসের সব চিহ্ন দেখবে, এই চিহ্নগুলো যীশুর শরীরেই আছে। তাহলে যীশুর এই শরীর, যদিও শরীরটা একেবারে নতুন, তবে সেখানে পুরনো শরীরের চিহ্নগুলো ছিল। রহস্য, আমরা যীশুর নতুন শরীর সম্পর্কে জানি না, কিন্তু এটা জানি যে এটা অলৌকিক শরীর, শরীরের দ্যুতি ছিল অন্যরকম, অনেক উজ্জ্বল দ্যুতি। আর সেই শরীর দেখে আপনারাও বলতে পারতেন, ওই যে ওই হলো ব্রাদার রুকনি, এটা তার পুনরুত্থিত শরীর, তবে অনেক সময় হয়তো আমাকে চিনতে পারবেন না, আমি দেয়াল ভেদ করে যেতে পারবো না। তার শরীরে অনেক অনেক চিহ্ন ছিল, সেগুলো দেখিয়েছিলেন। এই যে আমার হাত, এটা দেখে কিছু মনে করতে পারছো? দেখো এই যে আমি রুকনি, একটা বিশেষ কিছু, যীশু সেটাই বলেছেন, এই কথাগুলোই বলেছেন। 3, যে সমাধিটা অনেক বড় ছিল, এটা বাইবেলে পরিষ্কার বলা আছে, সমাধিটার মালিক ছিল ধনী। একজন ধনী লোক কখনো সস্তা ছোট ঘর বানাবে না, সে তার জন্য একটা বড় সমাধি তৈরি করবে। যীশু এই সমাধির ভেতরে, প্রশ্নটাই আসলে অবান্তর, তিনি তো এই সমাধি কক্ষে বসবাস করার জন্য যাননি, এটা তো কারো থাকার জায়গা না। বাইবেলে এটা পরিষ্কার বলা আছে, সমাধিটা ছিল এক ধনী লোকে, আর সে তার পরিবারের সবার জন্য বড় একটা সমাধি বানাতেই পারে। আর একটা কথা আপনাদের মনে করিয়ে দেই, ইব্রাহিমের সময় থেকে এটা ছিল তাদের রীতি, তারা মৃতদেহ রাখত গুহার ভেতরে, মাটিতে কবর দিত না। কখনো কখনো তারা মৃতদেহ কবর দিত, কখনো কখনো মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো, সাধারণত মৃতদেহকে তারা গুহার ভেতরে রাখত। ইব্রাহিম আর তার স্ত্রী সারাকে একটা সমাধিতে রাখা হয়েছিল, সেটা ছিল একটা গুহা, তাদেরকে মাটিতে কবর দেওয়া হয়নি। তাহলে এই ধনী লোক যীশুকে সেখানে রাখলেন, সমাধিটা আসলে ধনীদের, তাই আয়তনেও বড়। আপনারা বলতে পারেন যে পাথরটা কেন সরানো হয়েছিল, উত্তরটা খুব সোজা, বাইবেলে পরিষ্কার আছে যে ঈশ্বরের এক দেবদূত পাথরটা সরিয়েছিল। যীশুর এক শিষ্য, সম্ভবত মেরি ম্যাগডালিন অথবা অন্য কেউ আসলো, সেই দেবদূত তখন পাথরটা সরালো, পৃথিবী কেঁপে উঠল, সেখানে দুজন সৈন্য ভয় পেয়ে গেল, তারপর তারা মৃত মানুষের মতো পড়ে গেল। আর দেবদূত তখন দুই মহিলাকে বলল, তোমরা ভয় পেও না, তোমাদের ভয় দেখানোর জন্য এটা করিনি, এটার পেছনে অন্য কারণ আছে, আমি ওই লোকগুলোকে ভয় দেখানোর জন্যই এটা করেছি, তোমাদের জন্য না, পাথরটা সরিয়েছি তোমাদের দেখানোর জন্য, দেখো যিশু এই সমাধিতে নেই, দেখো সমাধিটা একেবারে খালি, এটাই আসল কারণ, সমাধিটা খালি ছিল, এই জন্যই দেবদূত সেই পাথরটা সরিয়েছিলেন আর তাদের জানিয়েছেন যিশুর শরীর সেই সমাধিতে নেই, যিশু সেই সমাধিতে নেই, সেই কাপড়টা পরারও কোনো প্রয়োজন নেই। এখনকার দিনে মৃতদেহকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তখনকার দিনে কি করা হতো আমি জানি না, সেই কাপড়টাও তারপর একপাশে সরিয়ে রাখলেন, ভাঁজ করে রাখলেন, কাপড়টা খুলে ভাঁজ করে রাখলেন। এতক্ষণ বললাম সমাধিটা কত বড় ছিল। ওকে, পরের পয়েন্টটা হল ইউনুস নবীর অলৌকিক ঘটনা নিয়ে। যিশু বলেছেন যেভাবে ইউনুস নবী সেই তিমি মাছের পেটের ভেতরে ছিলেন, তারপর আরো অনেক কিছু, যিশু এমনটা বলেননি আমি সেইভাবে তিমির পেটের ভেতরে যাব, যিশু বলেননি যে তিনি যাবেন কোন তিমির পেটে আর তিমিটা আমাকে নিয়ে তিন দিন সাগরে ঘুরবে, যিশু এমন কথা বলেননি, তিনি বলেছেন ইউনুসের মতো একইভাবে, এখানে উদাহরণ দিয়েছেন ইউনুসের মতো আমি সেভাবে তিন দিন থাকব পৃথিবীর বুকের ভেতরে। যদি এর শব্দগত অর্থে ধরেন, যিশু কি তিমির পেটে গিয়েছিলেন? না, জাননি, তিনি ছিলেন একটা সমাধিতে, আর সেই জায়গাটা ছিল একটা সমাধি ক্ষেত্র, কবরস্থান, রূপক হিসাবে বলা হয়েছে। ইউনুস নবী যেভাবে তিন দিন তিমির পেটের ভেতরে ছিলেন, একইভাবে আমিও একটা সমাধিতে থাকব তিন দিন ধরে। এছাড়াও পবিত্র বাইবেলে বলা আছে তিনি তৃতীয় দিনে উত্থিত হয়েছেন, এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, চব্বিশ ঘন্টায় একদিন, তারপরে এত মিনিট, এত সেকেন্ড, এক ঘন্টা না এক ঘন্টা পরে না আগে, তিনি কখন উঠেছেন সেই সময়টা উল্লেখ করা হয়নি, শুধু বলা আছে তৃতীয় দিন পর দেখা গেল তিনি চলে গেছেন, এখানে নির্দিষ্ট করে কোনো সময় বলা হয়নি। আর সবশেষে মনে হয় আমার সময় শেষ, সবশেষে সময় নষ্ট করব না, সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের শুধু একটা কথা বলবো, পবিত্র বাইবেলে বলা হয়েছে যিশু খ্রিস্ট যে মৃত অবস্থা থেকে আবার জীবিত হয়েছিলেন, অর্থাৎ ক্রুসিফাই হওয়ার পরে তার পুনরুত্থান, এই ব্যাপারটা, এটা সব মানুষের জন্য না, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, শুধু 500 অনুসারীর জন্য, 12 জন আর 120 সব মিলে আনুমানিক 500 জন দেখেছিল, পুরো ইহুদি জাতি তারা এটা অবিশ্বাস করেছিল, বিশ্বস্ত ছিল না, ঈশ্বরের উদ্দেশ্যটা বুঝতে পারেনি, সেই জন্য তারা যিশু খ্রিস্টকে মৃত থেকে পুনরুত্থিত হতে দেখেনি, তারা যিশুকে জীবিত অবস্থায় দেখেনি তার মৃত্যুর পরে। তাই আপনাদের বলি, অবিশ্বাসীদের পথ ধরে হাঁটলে আপনারা কিছুই দেখতে পাবেন না, কারণ ঈশ্বরই আপনার কাছে এগুলো প্রকাশ করবেন। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, সরল মনে বিশ্বাস করলে আপনি সব দেখবেন, স্থির বিশ্বাস যিশু আসলে ঈশ্বরের একটি উপহার, তাহলেই আমরা সব বুঝতে পারবো। যদি আপনারা এমনটা করেন যে এই কমাটা একটু ডান দিকে সরাই, ওই কমাটা বাম দিকে সরাই, তারপর দেখবো যে এই কথাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, এমনটা করবেন না। আজকে যিশুকে গ্রহণ করুন, মনকে নরম করুন, আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন, মৃত্যু থেকে পুনরুত্থান সেটা অন্য সময় হবে। ধন্যবাদ।
ধন্যবাদ প্যাস্টর রুকনি। এখনো এক মিনিট বাকি আছে, এখন আপনাদের সামনে ডক্টর জাকির 15 মিনিট ধরে তার বক্তৃতা দেবেন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাওকা, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনি, আপনি বললেন আমি নাকি অযৌক্তিক কথা বলেছি, যদিও আমার সব প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি, আপনি অবশ্য আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আর আমিও ইনশাল্লাহ এখন উত্তর দেব, আর আপনারা বিচার করবেন কার কথা অযৌক্তিক, আমার নাকি প্যাস্টরের। প্যাস্টর রুকনি বললেন যে ডিকশনারির সংজ্ঞাগুলো তিনি চেক করে দেখেননি, তবে এটা মেনেছেন যে আমি সত্যি বলেছি, বড় হাতের আর। ডিকশনারির বক্তব্য অনুযায়ী বলা হয়েছে যিশু খ্রিস্ট উঠেছিলেন মৃত অবস্থা থেকে, পুনরুত্থানের জন্য তাকে অবশ্যই উঠতে হবে। প্যাস্টরকে ডিকশনারির সব কথা মেনে নিতে বলছি না, কারণ ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না, আমিও মানব না, তবে তিনি বাইবেল তো মানবেন, সেন্ট পল এই কথা বলেছেন 1 করিন্থিয়ান্স 14:44 যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায়, আর যিশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ লুক 20 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর তারা দেবদূতের মতো, তার আত্মা হয়ে যায়। আপনি কি যীশুকে মানেন নাকি মানেন না? বোধহয় মানেন। তাহলে যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী তিনি যদি পুনরুত্থিত হন তাহলে তিনি আসবেন আত্মা হয়ে, মানুষ হয়ে আসবেন না। আমার বলা চোদ্দটা পয়েন্টের সবগুলোই প্রমাণ করে যে যীশু জীবিত ছিলেন। তিনি বললেন যে সবকিছুই ক্রসকে কেন্দ্র করে, ঈশ্বরের সব আদেশ। এটা কার কথা? পল। আমি বলিনি, পল বলেছেন কলোসিয়ানসে দুই নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে, যেটা যীশু খ্রিস্টের শিক্ষার বিরুদ্ধে যায়। গসপেল অফ ম্যাথিউ ১৯ নম্বর অধ্যায়ের ১৬ ও ১৭ অনুচ্ছেদে আছে, ঈশ্বরের আদেশ মেনে চলো। আমিও মানি যীশু ঠিক কথা বলেছেন, পাপ থেকে মুক্ত হতে চাইলে ঈশ্বরকে মেনে চলুন। পল বলেছেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে। প্যাস্টররা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন, ক্রুসিফিকশন না থাকলে বাইবেলের দাম দুই পয়সাও না। এখন বাইবেল দিয়ে প্রমাণ করছি ক্রুসিফিকশন হয়নি, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আমি বলেছিলাম আমাকে গসপেলের মাত্র একটা অনুচ্ছেদ দেখান যেখানে বলা আছে যে যীশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে পুনরুত্থিত, একটা পাবেন না। তিনি গসপেল অফ ম্যাথিউর ২৮ অধ্যায়ের ৬ নম্বর অনুচ্ছেদটা বললেন, আমি অনুচ্ছেদটা পড়েছি, তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন যেমনটা বলেছিলেন। আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন, তিনি উত্থিত হয়েছেন। এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন, উত্থিত মানে জীবিত ছিলেন। আমি ঘুমাই তারপর উত্থিত হই, তার মানে কি আমি পুনরুত্থিত হই? তার মানে কি এই? প্যাস্টররাও বললেন একটা মেয়েকে দেখেছে, তার কথা অনুযায়ী মেয়েটা মারা গিয়েছিল, তারপর প্যাস্টরের কথা অনুযায়ী যীশুর দয়ায় মেয়েটা বেঁচে গেছে, তাকে বাঁচানো সম্ভব হয়েছে। মেয়েটা কি পুনরুত্থিত হয়েছে? না, মেয়েটা মৃত্যু থেকে ফিরে এসেছে। যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়ে মৃত অবস্থা থেকে জীবিত হননি, তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। ৪ নম্বর পয়েন্ট, প্যাস্টর বললেন বাইবেলে আছে যীশু নাকি দেয়াল ভেদ করে এসেছিলেন। বাইবেলে এমন কথা বলা হয়নি, এটা অনুমান। অনুমান করা হয়, বাইবেলের কথা বলেনি যে যীশু দেয়াল ভেদ করে এসেছিলেন, এটা অনুমান। আর পুরো ঘটনা জানলে আপনারাও বুঝবেন, তবে হাতে সময় কম। যীশু খ্রিস্ট হাত পা দেখিয়েছিলেন কি জন্য? গর্তগুলো দেখানোর জন্য। এটা কে বলেছেন? প্যাস্টর, বাইবেল বলেনি। গসপেল অফ লুক ২৪ নম্বর অধ্যায়ের ৩৭ অনুচ্ছেদে আছে যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, কারণ আত্মার রক্ত মাংসে শরীর থাকে না। তিনি তার হাত পায়ের ক্ষতগুলো দেখাননি, এ কথা তিনি বলেননি। যীশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা। সেই উপরের ঘরে যীশু বলেছিলেন আমি কোনো আত্মা নই, কি প্রমাণ হয়? তিনি পুনরুত্থিত হননি। ৬ নম্বর পয়েন্ট, তিনি বললেন সমাধিটা বড় ছিল কারণ এটার মালিক ছিল ধনী। এ কথাটা আমি আগে বলেছি, সমাধিটার মালিক ছিল খুব ধনী আর প্রভাবশালী, আরামাথিয়া জোসেফ, সেটা আমিও বলেছি। ৭ নম্বর পয়েন্ট, পাথরটা কেন সরানো হয়েছিল? প্যাস্টর উত্তরে বলেন দেবদূতরা পাথরটা সরিয়েছিল। আমি এ কথা বলিনি, কে পাথরটা সরিয়েছে? প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে। প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যীশু মারা যাননি। তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল। যীশুর দেহকে জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হলো কেন? দুটো প্রশ্ন একসাথে, পাথর সরানো আর কাপড় খুলে ফেলা। কাপড়টা খুলে রাখা হয়েছিল, একথা বলা আছে গসপেল অফ জন ২০ নম্বর অধ্যায়ে যে কাপড়টা খুলে রাখা হয়েছিল। গসপেল অফ মার্কের ১৬ অধ্যায় আছে। এগুলোর কোনো উত্তর নেই, একমাত্র উত্তর হলো যীশু খ্রিস্ট আসলে তখন জীবিত ছিলেন, আর যেহেতু জীবিত ছিলেন তাই কাপড়টা খুলতে হয়েছিল আর পাথরটাও সরিয়েছিলেন। প্যাস্টর বললেন যীশু বলেননি যে তিনি তিমির পেটে যাবেন। আমি কখন বলেছি যীশু তিমির পেটে যাবেন? কথাটা পরিষ্কার, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন গসপেল অফ ম্যাথিউ ১২ নম্বর অধ্যায়ের ৩৮ থেকে ৪০ অনুচ্ছেদে আছে যে ইউনুস নবী যেভাবে তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যীশু খ্রিস্ট এই কথা কখনোই বলেননি যে তিনি তিন দিন তিন রাত তিমির পেটের ভেতর থাকবেন। আমার ধারণা আপনি যীশু খ্রিস্টের পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি। যেভাবে ইউনুস তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যীশু তিমির পেটে, এ কথাটা আসছে কোত্থেকে? এটা পানির মতো পরিষ্কার। ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র পৃথিবীর বুকের ভেতর থাকবেন। ইউনুস ছিলেন জীবিত। তাহলে যীশু খ্রিস্ট যদি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাহলে তিনিও থাকবেন জীবিত। কিন্তু খ্রিস্টানরা বলে তিনি ছিলেন মৃত। ভবিষ্যৎবাণীটা পূরণ করতে গেলে তাকে জীবিত থাকতে হবে। প্যাস্টর বললেন সময়ের কথা, আর আমিও একমত। গসপেল বলছে তৃতীয় দিনে তিনি উত্থিত হয়েছেন, তাই সময়ের দিক থেকে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়েছে। এছাড়াও খ্রিস্টান মিশনারিরা তারাও একথা বলেন, তারা বলেন তাই তো, প্যাস্টরও বললেন একদিন মানে চব্বিশ ঘন্টা না, আমি তর্কের খাতিরে এটা মেনে নিলাম। এক মিশনারি আমাকে বলেছিল, ধরেন আপনি নিউ ইয়র্কে গেলেন দুপুর দুটোয় সেখানে পৌঁছলেন, আর পরের দিন নিউ ইয়র্ক ছেড়ে গেলেন খুব সকালবেলায়। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি নিউ ইয়র্কে কয়দিন ছিলেন, আমি বলবো দুই দিন ছিলাম। টেকনিক্যালি কথাটা ভুল, তবে বোঝার সুবিধার জন্য আমি মেনে নিলাম, কোন সমস্যা নেই। আপনি চব্বিশ ঘন্টাও থাকলেন না, তারপরও দুই দিন, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। আর বাইবেল বলছে, প্যাস্টরও বললেন আমিও একমত, যে যীশু খ্রিস্ট তিনি উত্থিত হয়েছিলেন তৃতীয় দিনে। একটা দিনের অংশ সেটাকেও ধরা হচ্ছে একটা পুরো দিন, তাই প্যাস্টরের কথাটা মানলাম। তত খুঁটিয়ে দেখলাম না যে কখন তাকে সমাধিতে রাখা হলো, শুক্রবার সন্ধ্যার পরে, ধরেন আপনি বললেন সন্ধ্যার আগে, সেটাও মানলাম, তর্কের খাতিরে মানলাম। যদি বলেন বিকেলে, সেটাও মানলাম। যদি বলেন, যদি তিনি বলেন যে যীশু রবিবার সকালে সমাধি ছেড়ে যাননি, তিনি গেছেন বিকেলে, সেটাও মানলাম। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন, দিনের একটা অংশকেও পুরো দিন ধরছি। প্রথম দিনটা শুক্রবার, একদিন শুক্রবার রাত, শনিবার দিন, শনিবার রাত, রবিবার সকাল, এর পরেও যদি সময় বাড়ান আগে আর পরে, তারপরও পাবেন তিন রাত আর দুই দিন। ইউনুসের নিদর্শন এমনটা বলছে না যে ইউনুস যেভাবে তিন দিন ছিলেন তিমি মাছের পেটে, সে একইভাবে ঈশ্বরপুত্র থাকবেন পৃথিবীর বুকের ভেতরে? বলা আছে ইউনুস যেভাবে ছিলেন তিন দিন এবং তিন রাত, সেই একইভাবে ঈশ্বরপুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতর। এখানে কি পেলেন? তিন দিন আর দুই রাত। তিন দিন তিন রাত কোনোভাবেই হচ্ছে না, যত জিমন্যাস্টিক্স করেন, এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন, বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা তিন দিন তিন রাত, কখনো না। আর যদি কোন মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর দুটোয়, পরের দিন সকালে চলে আসলেন, এটা দুই দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে দুই দিন আর দুই রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড় সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন দুই দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই, পুরো দিন তর্কের খাতিরে মানলাম, কিন্তু দুই দিন আর দুই রাত বলতে পারবেন না, যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন শেষ পয়েন্টে, তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি, এটা আগেই প্রমাণ করেছি, আমি চোদ্দটা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন, সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত, তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন এই কথাটা, তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন, আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও, এটা যথেষ্ট না। এছাড়াও বলা আছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3 অধ্যায় 16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে, আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে, গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায়, আদমের সময় থেকে, একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুকে জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন না? হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন, তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক, ঈশ্বরকে অযৌক্তিক না? খ্রিস্টানরা পাপের প্রাশ্চিত্যের কথা বলে, যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রাশ্চিত্য করতে, যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে। আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে। তারা পাপের প্রাশ্চিত্য সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য। একথাটা প্যাস্টর বলেছেন আর খ্রিস্টান মিশনারিরাও বলে। বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে। এই কথাটা দুইবার আছে ওল্ড টেস্টামেন্টে, ইজেকিল 18:20, ইজেকিল 18:4, যে পাপ করবে সে মারা যাবে। তবে যদি ইজেকিলের 20 পড়েন, সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি, এটা হলো অনুচ্ছেদটা শুরু। পুরো অনুচ্ছেদটা বলছে খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে। সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায়, সেজন্য আমরা ক্রুসিফিক্সে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য। পুরো অনুচ্ছেদটা বলছে ইজেকিল 18:20, যে পাপ করবে সে মারা যাবে, তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না, আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না। ভালো লোকের ভালো কাজ তার সাথেই থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে। এর পরের অনুচ্ছেদটা বলছে ইজেকিল 18:21, এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে, সে বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটা কে বলেছে? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, ইজেকিল 18:20-21, সে মারা যাবে না। যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো। আর সেন্ট পল বলেছেন যে যীশু যদি মৃত থেকে উত্থিত না হন, আমাদের শিক্ষা মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি। এখানে আপনারা হয়তো বলবেন যে খ্রিস্টানরা সবাইকে এটা বিশ্বাস করে। এটা ভুল ধারণা যে সব খ্রিস্টান একরকম ভাবে যে যীশু খ্রিস্ট আসলেই ক্রুসিফাইড হয়েছিলেন। এটা ভুল ধারণা, কারণ বাইবেলের উপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, ক্রুশবিদ্ধ হয়েছিলেন তবে নামানোর সময় জীবিত ছিলেন। খ্রিস্টান ধর্মের প্রথম দিকে কম করে হলো 7 গোত্র ছিল যারা বিশ্বাস করত যে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল। এটাকে তারা বলে সাবস্টিটিউশন থিওরি। সে সময় ব্যাসিলিয়ানরাও এটা বিশ্বাস করত, কার্পোক্রেটরাও, সবাই খ্রিস্টান এটা বিশ্বাস করত, নাজারাইটরাও বিশ্বাস করত, করিন্থিয়ানরাও বিশ্বাস করত। খ্রিস্টানদের অনেক গোত্রই বিশ্বাস করত যে সেখানে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল। গসপেল অফ বার্নাবাসে আছে, প্যাস্টর সম্ভবত এটা মানবেন না, বার্নাবাস যীশু খ্রিস্টের সময়কালীন একজন চাক্ষুষ সাক্ষী, তিনি বলেছেন যে তখন যীশু খ্রিস্টের বদলে আসলে জুডাসকে ক্রুশে ঝুলানো হয়েছিল। যদি আপনারা নাজা হামাদির পুঁথি পড়েন, এখানেও বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি, এরাও খ্রিস্টান। আমি এই কথাগুলো আগে বলিনি, কারণ প্যাস্টর বলবেন আমি গসপেল অফ বার্নাবাসে বিশ্বাস করি না, আমি নাজা হামাদির পুঁথিগুলো বিশ্বাস করি না, তাহলে তিনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন এই বাইবেল। আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আর আপনি বললেন যে যীশু খ্রিস্ট নাকি আমাদের পাপের জন্যই মারা গেছেন, স্বেচ্ছায় মারা গেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন, 27:46 বলছে, এছাড়াও গসপেল অফ মার্ক 15:34 বলছে, যখন যীশুকে ক্রুশে ঝুলানো হলো তিনি কাঁদছিলেন, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। চিন্তা করেন, যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হলেন, তারপর সেখান থেকে কাঁদছিলেন, ঈশ্বর ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রমাণ হয় যে তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি, তাহলে কাঁদবেন কেন? আপনি যে বাইবেলই দেখেন, হোক ইংলিশ বাইবেল অথবা হিব্রু বাইবেল, অথবা হোক সেটা মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল, হিব্রু উদ্ধৃতিটা সব বাইবেলে আছে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, আর অনুবাদটা পড়ে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। এবারে আমার লেকচার শেষ করার আগে বলবো যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, এটা ছিল ক্রুসিফিকশন। আমি আমার লেকচার শুরু করার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা ইসরার 81 আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাত ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
এখন শুরু করছি আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব, অর্থাৎ উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব। আমাদের হাতে এখন সময় আছে আনুমানিক 50 মিনিট, প্রশ্নোত্তর পর্বের জন্য এই সময়টা পাচ্ছি। এখানকার নিয়মগুলো হল আপনাদের প্রশ্নগুলো আজকের টপিকের উপরে হবে, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, টপিকের বাইরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন। প্রশ্ন করতে এসে আপনারা লেকচার শুরু করবেন না। প্যাস্টর রুকনি আর ডক্টর জাকির আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাদের উত্তরগুলো পাঁচ মিনিটের বেশি হবে না। আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, তারপর সময় পেলে সেই প্রশ্নটা করবেন। এবারে প্রথম প্রশ্নটি করা হচ্ছে পুরুষদের মধ্য থেকে, ডান দিকের মাইক থেকে, ডক্টর জাকিরের জন্য।
আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ জাতির পাপের জন্য, কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে?
ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন মানুষ কি অন্যের পাপের জন্য ক্রুসিফাই হতে পারে। এই প্রশ্নটা বেশ যৌক্তিক। এর উত্তরে কিছুটা অংশ আমার লেকচারে বলেছি আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বুক অব ইজেকিল 18:20-21 বলছে যে যে পাপ করবে সে মারা যাবে, কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না। আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না, আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না। পবিত্র কোরআনে একই ধরনের কথা রয়েছে, বিভিন্ন জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা আনামের 164 আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 15 আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা ফাতিরের 17 আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের 7 আয়াতে উল্লেখ করা হয়েছে। এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না। একই কথা ইজেকিল 18:20। তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। প্যাস্টর তার লেকচারে একটা উদাহরণ দিলেন নবী ইব্রাহিমের সেই গল্পটা, যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন, আর প্যাস্টরের সাথে আমিও একমত, আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন, আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি দিলেন একটা ভেড়া। তার মানে আল্লাহ তাআলা ন্যায়বান, তিনি তার নবীকে পরীক্ষা করেছেন, আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি। তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায়। আর চিন্তা করেন, এখানে দেখবেন আল্লাহর নবী যীশু খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য। এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে। বংশ পরম্পরায় পাপ আসে না। যদি আদম আলাইহিসসালাম পাপ করেন, তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না। এবার আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একজন ধনী লোক, তার অনেক ভৃত্য আছে, তিনি তাদের বলেন তোমরা ভুল করো না, তারপরও তারা ভুল কাজ করে। তখন লোকটা বলল, দেখো আমার ছেলে, তাকে আমি ভালোবাসি, তারপর ছেলেটাকে মেরে ফেললো। তারপর লোকটা বলল, তোমরা সব ভৃত্যরা, তোমরা চুরি করতে, তোমরা মানুষ ঠকাতে, এখন এটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য, আর তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা পাপ মুক্ত। এটা কি যৌক্তিক? ভৃত্যরা চুরি করলো, মানুষ ঠকালো, তারা তাদের প্রভুর ক্ষতি করলো, প্রভু বলল চিন্তা নেই, এই যে আমার ছেলেকে মেরে ফেললাম, এখন বদলানোর প্রয়োজন নেই, শুধু এটা বিশ্বাস করো, মানো, আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য, আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আল্লাহ তাআলা নিজের ছেলেকে মারলেন। আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে, আমরা মানি না যিশু আল্লাহর ছেলে। ভালো মানুষ হিসেবে, আল্লাহর একজন রাসুল হিসেবে তাকে মানি, তিনি আল্লাহর রাসুল, এভাবে বললে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই বলেন।
শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16:17-18 অনুচ্ছেদে বলা হয়েছে বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে, আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে, তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায়, সাপে কামড়ালে তাদের কিছুই হবে না, আর যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না। এখন এটা যদি সত্যি হয়, আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকবো না।
আচ্ছা, এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি।
আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে, মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না, আমি এখানে এই ঠাট্টা করব না।
বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না।
শুধু বিশ্বাসী হলে হবে না, এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে, আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না।
তাহলে বলছেন
ভাই, আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিক, আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ ভাই, আপনি বলেন।
একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না, দেবদূতরা তাকে রক্ষা করবে। শয়তান যিশুকে লাভ দিয়ে এটা প্রমাণ করতে বলল, তিনি বললেন না, ঈশ্বরকে প্রলুব্ধ করো না। আমি একই উত্তর দিলাম, প্রলুব্ধ করবেন না।
এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে, কেউ আছেন? হ্যাঁ,
আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক, আমার নাম আজরা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিসসালামকে নিয়ে, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানবজাতির পাপের জন্য, আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে?
বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, তবে তার আগে প্যাস্টরকে কিছু কথা বলতে চাই। আমি তাকে অভিনন্দন জানাই, তিনি তার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন, তার বিশ্বাসও বেড়েছে। তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল, আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুব জটিল অসুখ। তিনি বললেন যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন, তারপরে তার বিশ্বাস বেড়েছে। তার কথা, যীশু খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে, এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি, হয়তো বিশ্বাসটা কমে গেছে। যদি বিশ্বাস থাকত তাহলে বিষটা খেতেন, তার বিশ্বাসটা কমে গেছে, এই জন্য তাকে অভিনন্দন। তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন, অর্থাৎ ইসলাম। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 24:24 অনুচ্ছেদে বলেছেন, তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে, তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে, আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তাআলার প্রেরিত, সেই লোক আল্লাহর নবী, সেই লোক আল্লাহকে বিশ্বাস করে, যীশু খ্রিস্ট এই কথাই বলেছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে? এখানেও একটা আয়াতে যথেষ্ট, সূরা মাইদার 72 আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনু মারিয়ামা, তারা কুফরি করে, ধর্মের অবমাননা করে, যারা বলে যে যীশু খ্রিস্ট মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। জান্নাত নিষিদ্ধ করবেন এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য পরকালে কোন সাহায্যকারী নাই। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, যদি বলেন যে যীশু আল্লাহ, জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হতে পারবেন না। আর খ্রিস্টান ধর্ম কি বলে? আমি আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে, এমন কোন কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর আর তোমরা আমার উপাসনা করো। আমি খ্রিস্টানদের সবাইকে চ্যালেঞ্জ করছি, প্যাস্টরকে বলছি, গোটা বাইবেলে এমন কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, তোমরা আমার উপাসনা করো। এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে, তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে। আর যীশু খ্রিস্টই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 28 অনুচ্ছেদে, আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে। গসপেল অফ জন 5 অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখান থেকে বিচার করি আর আমার পিতা সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। কেউ যদি বলে আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা, সে একজন মুসলিম। আর যীশু খ্রিস্ট আসলে একজন মুসলিম, আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, যীশু বলেছেন। গসপেল অফ জন 14:24 অনুচ্ছেদে, যে কথাগুলো শুনছ সেগুলো আমার কথা নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17:3 অনুচ্ছেদে আছে, এই হল চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যীশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি। বুক অফ অ্যাক্টসে আছে 2:22 অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, নাজারেথ শহরের যীশু যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে, তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন, আর তোমরা সাক্ষী থাকবে।
তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে। তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন। তাহলে যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই।
আমার নাম বিশাল ঠাকুর, আমি একজন স্টুডেন্ট। উপরের ঘরে যীশু খ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে, এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন?
ভাই আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট নাকি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে, এটাই প্রমাণ করা যে তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন। যে অনুচ্ছেদটার কথা বললেন সেটা গসপেল অফ লুক 24 অধ্যায়ের 37 অনুচ্ছেদ, এটার কথা আমার লেকচারও আমি বলেছি। বলা আছে যে যীশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল, তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা, ভেবেছিল, তারা মনে করেছিল তিনি আত্মা। এখানে বলা হয়নি যে যীশু খ্রিস্ট আত্মা হয়ে এসেছিলেন, এটা পরিষ্কার করতে পরের অনুচ্ছেদে যীশু বলেছেন গসপেল অফ লুক 24 অধ্যায়ের 39-40 অনুচ্ছেদে বলেছেন, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্তমাংসে শরীর থাকে না। এখানে যীশুর শিষ্যরা তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা, এ ব্যাপারটা যীশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো আমার হাত দেখো, আমার পা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আত্মা নই। তাহলে এমনকি এই অনুচ্ছেদটা এটাও বলছে যে তিনি মারা যাননি, তিনি তখন মানুষ ছিলেন অর্থাৎ পুনরুত্থিতও হননি। আশা করি উত্তরটা পেয়েছেন।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون
Line answer is sufficient. God himself paid the price.
And Jesus said, I am.
I'm a non-vegetarian.
21st century will belong to vegetarians.
This cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited.
I have some problems with this. Man has become an animal.
He's more like a lawyer than like a scientist.
Quran is incomplete.
There's a misconception. Neither a single verse which is against established
science.
And I challenge Dr. William Campbell.
It's a different situation. I will not tempt God.
That apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book.
My brother has asked a very complicated question.
The answer is very clear.
Major, minor religion, broad, is prohibited.
Ask me a direct question, I'll be too willing to give you a reply.
Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist.
Then could you please prove it authentically?
The word Trinity doesn't exist.
It's CDC baat hai.
Smoking is prohibited. That's final.
I hope I have answered properly.
It's illogical and unscientific. That does not mean Quran is wrong.
It has really moved me.
Oh.
আপনার লেকচারের শুরুতে বললেন যে আমরা মানুষরাই আসলে বিভিন্ন পাপ করে থাকি, ঈশ্বর এগুলো করান না, কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায়, এই কথা দুটো কি পরস্পর বিরোধী নয়?
হ্যাঁ, মানুষ আসলে সবাই পাপী হয়ে জন্মায় না, পাপের প্রকৃতি নিয়ে জন্মায়। ওকে, তার মানে সব মানুষের মধ্যেই পাপ করার প্রবৃত্তিটা রয়েছে। কিন্তু একটা শিশু মারা গেলে কি হবে? সে নিষ্পাপ, সে স্বর্গে যাবে, আমি এটাই বিশ্বাস করি। ওকে, তবে এই শিশু তার বাবা মায়ের পাপের বোঝা বহন করবে না। আর এ ব্যাপারে ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন, ঠিকই বলেছেন তিনি, পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না। এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছে আদি পিতা আদমের কাছ থেকে। পাপ করি কারণ আমি একজন পাপী, বুঝলেন? পাপী মানে পাপের প্রবৃত্তি আছে, এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি। ওকে, এটা আসলে পাপী নয় যখন মানুষ পাপ করে, সে তখন শুধু নিজের ক্ষতি করে। তাহলে আপনার সমস্যার সমাধানটা হলো অন্য ব্যাপারটা, মানুষের উপর অভিশাপ পড়তে পারে। এখানে পাপ আছে আর অভিশাপও আছে, এটা নিয়ে কিছু বলার দরকার নেই। আমি আমার বাবার পাপের বোঝা বইব না, আমার উপরে অভিশাপ আছে, আপনারা ওই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার বাবা অনেক ভুল করেছেন, তবে ঈশ্বরের দয়ায় তিনি বিশ্বাসী হয়ে মারা গেছেন, তবে আমি এখনো ভুগি কারণ তিনি অনেক ভুল করেছিলেন। উত্তরাধিকার হিসেবে তবে 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 আমি তার পাপের বোঝা বহন করছি না, এমনটা নয়, আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না। ওকে, তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ। আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই, এটা অভিশাপ, আসলে অভিশাপ। পাপ আর অভিশাপকে আলাদা করবেন, পাপ আর অভিশাপ আসলে আলাদা। অভিশাপ একটা ক্ষতি যেটা হলো এই পাপের ফলাফল, অভিশাপ হলো পাপের কারণে ক্ষতি। ওকে, তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন। এক নম্বর, তিনি আমার পাপের বোঝা বহন করেছেন, তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না, আমি পাপ মুক্ত হয়ে যাব। দুই নম্বর, তিনি অভিশাপকেও ভেঙেছেন আমার জীবন থেকে, সেজন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয়, এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন। আমার এই অভিশাপ, এগুলো তিনি নিয়েছেন, যে অভিশাপগুলো ছিল আসলে আপনার উপর। যিশুকে বিশ্বাস করেন, অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে, অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ, দুইটা আলাদা জিনিস। আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি, আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন।
হ্যাঁ ভাই, এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে।
ডক্টর জাকির নায়ক, আপনি, আমার নাম রিচার্ড, একজন বাইবেল স্টুডেন্ট, বাইবেল লাভার, এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান। আপনি বললেন যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে, আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো। এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যীশু পুনরুত্থিত হয়েছিলেন। আমি এখানে মাত্র একটা বলছি, অনেক আছে। ম্যাথিউ 16:21 অনুচ্ছেদ বলছে, আর সেই সময় থেকেই যীশু তার শিষ্যদের বলেছেন যে কিভাবে তিনি জেরুজালেমে যাবেন, কিভাবে তার উপর অত্যাচার করা হবে, তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন। এই কথা আছে তিনবার, সবগুলো গসপেলেই বলা হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন 6 ঘন্টা ধরে, কিভাবে মারা গেলেন, তখন বলেছিলেন এল্লা এল্লা লামা সাবাক্তানি। এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। আর দেখবেন যে 4টা গসপেলই বলছে তার মৃত্যু, সমাধি আর পুনরুত্থান সম্পর্কে। এখন বললেন যে যীশু মিথ্যা বলেন না, তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন, সেটা আলাদা কথা। আত্মার রূপ এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস, কখনো কখনো আমরা দেবদূতের চেয়ে ভালো, কখনো পশু চাইতেও খারাপ। আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা। আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি, আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায়। আর আমি আপনার 14টা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো। একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর দেব, বিতর্ক করার জন্য না, আমি আনন্দের সাথেই বলবো। আর কথাটা সত্যি, ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, শব্দটা নেই, কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর, এই কথাটা আমি আপনাকে বিভিন্ন ভাবে প্রমাণ করে দিতে পারি, আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি। আমার কাছে এখানে কিছু লিফলেট আছে, বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে, এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি, এটাই প্রমাণ, বাইবেল পারফেক্ট। তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্যতার প্রমাণ।
আপনার প্রশ্নটা?
আমার প্রশ্নটা হলো, যীশুখ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুত্থিত হবেন। আপনাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারি, ২০ অধ্যায়ের ১৯ অনুচ্ছেদ বলছে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন, তারপর তৃতীয় দিনে যীশুখ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন। এই তো শেষ, আমার প্রশ্ন প্রায় শেষ, প্রায় শেষ।
বলেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন শেষ হয়েছে?
হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করলাম।
কোনো সমস্যা নেই ভাই, আমাদের IRF এ প্রতি রবিবার প্রোগ্রাম হয়,
বাইবেলেই সবকিছুর উত্তর আছে, অন্য কোনো ধর্মে নেই।
রবিবার আমরা IRF এ প্রোগ্রাম করে থাকি, ঠিকানাটা আপনি জেনে নিন,
প্রত্যেক রবিবার
সকাল 10:30। সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এমনকি কোরআনের সমালোচনা করতে পারেন, কোরআনের বিরুদ্ধেও বলতে পারেন, সমস্যা নেই। আপনার কথা সাদর গ্রহণ করবো, আমরা আলোচনা করতে চাই, একে অন্যকে ভালোভাবে
বুঝতে চাই। আমি
ভাই বাইবেল নিয়েও জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই,
আমি বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো।
হ্যাঁ, অবশ্যই বলবেন। যেমন একটু আগে বললেন ভাই, একটু আগে গসপেল অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন, কোন উদ্ধৃতি? যীশু বলেছেন তিনি মারা যাবেন তারপর উত্থিত হবেন, তিনি নিজে বলেছেন, আমিও মানি, আমরা সবাই মানি যে তিনি মারা গিয়ে উত্থিত হবেন, দ্বিতীয়বার আসার পর মারা গিয়ে উত্থিত হবেন। আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান, যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে, সেটাই হবে সত্যিকার পুনরুত্থান, সত্যিকার মৃত্যু, সত্যিকার পুনরুত্থান। আপনি যেটা বলছেন যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন, আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে, চোখে দেখে না। আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি, শূন্যরা বলছিল, সেটা বাইবেলে দেখবেন, গসপেল অফ জন 9 অধ্যায়, আমি উদ্ধৃতি দিচ্ছি, গসপেল অফ জন 9 অধ্যায় 33 অনুচ্ছেদ, আমরা তাকে মৃত ভেবেছিলাম, যেমন প্যাস্টর মনে করেছিল মেয়েটা মারা গেছে, তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না, একজন সাধারণ মানুষ, তাহলে একইভাবে শূন্যরা তাকে মৃত ভেবেছিল। এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন, ডাক্তারদের স্টেথোস্কোপ লাগে নাড়ির স্পন্দন বোঝার জন্য, এছাড়া বিভিন্ন মেশিন, ECG, EEG, হার্টবিট, ব্রেন, তারপর ডাক্তাররা ভুল করে। এই পেপার কাটিং গুলো দেখেন, এগুলো নিউজ আর্টিকেল, একজন লোক 3 ঘন্টা মৃত ছিল তারপর আবার জীবিত হয়েছে, 3 দিন অনেক, এটা দক্ষিণ আফ্রিকায়, ফিলিপিন্সে অনেক কেস আছে, ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে, যন্ত্রপাতি দিয়ে, এখানে সাধারণ সৈন্যরা পরীক্ষা করে বলছে, তার মানে এই না তিনি মৃত। আগে আমার উত্তরটা শোনেন, তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন, অথবা রবিবার IRF এ আসবেন, তাহলে এই কথাগুলো লোক মুখে শোনা, তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা। প্রমাণ দিয়েছি 14টা পয়েন্ট, আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন, কিন্তু একটার উত্তর দেননি, তিনি ছিলেন জীবিত, 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 তার মানে তিনি পুনরুত্থিত হননি, তিনি একদিন পুনরুত্থিত হবেন, আমিও মানি, প্রত্যেক মুসলমানই মানে। দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে উল্লেখ আছে, যীশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রভু। যীশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে, নিজেকে তিনি আল্লাহ বলেননি। আমি কথা আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না। আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যীশু বলেছেন তিনি ঈশ্বর, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যীশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো। হ্যাঁ, তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন, কি জন্য? কোরআন বলছে, সূরা নিসার 158 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহান তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, তাকে জীবন্ত তুলে নিয়েছেন, কি জন্য? দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদা 3 নম্বর আয়াতে আছে, আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে তোমাদের দিন করলাম, তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম, নতুন কিছু তিনি শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না, তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, বলিনি যে তোমরা আমার উপাসনা করো। এ কথাটা গসপেলেও বলা হয়েছে, দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি? যীশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী, তোমরা পাপি, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি এ কথা কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের? তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন সেই সময় পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করিবে। যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই, তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি। আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যিশু এই পৃথিবীতে আসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা প্যাস্টরের কাছে। মুসলিমরা বেহেশতে যেতে চাইলে তাদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। আজকে আপনার লেকচারে যেটা শুনলাম আর আমার প্রতিবেশীদের কাছ থেকে যা শুনেছি যে খ্রিস্টান ধর্ম বলে যে খ্রিস্টানরা পাপমুক্ত। পাপমুক্ত মানে যীশুখ্রিস্ট নাকি মানব জাতির সবার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তাহলে তার মানে যদি আজকে কেউ মেনে নেয় যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন মানব জাতির সবার পাপের জন্য, তার মানে কি এই সেই লোকের পাপ অতীত আর ভবিষ্যতের সব মুছে গেল আর সে স্বর্গে যেতে পারবে?
হ্যাঁ, বাইবেলে এ কথা লেখা আছে, যদি যীশুকে বিশ্বাস করেন, তার মানে যীশুখ্রিস্টের কথার কাজে বিশ্বাস করা, বিশ্বাসটাকে মুখের কথায় মেনে নেন, তার মানে নিজের মুখে কথা বলেন, যীশুকে গ্রহণ করেন আপনার অন্তর থেকে, তারপর আপনি পাপ থেকে মুক্ত হবেন, তখন আপনার নিয়তিও বদলে যাবে। এখানে আমি ব্যাপারটাকে যেভাবে বুঝি, আপনার নিয়তি বদলে যাবে, আপনি সেই মুহূর্তে স্বর্গে চলে যাবেন না।
আরেকটা প্রশ্ন এটার সূত্র ধরেই, তাহলে তার মানে আমি বাইবেল পড়লাম, বাইবেলের প্রত্যেকটা কথাই বিশ্বাস করলাম, মানলাম যীশুখ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে, তার পরের দিন হয়ে গেলাম ধর্ষণকারী অথবা সন্ত্রাসী আর মানুষ খুন করে বেড়াতে লাগলাম, তারপরও কি আমি স্বর্গে যেতে পারবো?
এখানে আসলে যদি আপনি আজকে সত্যি সত্যি যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন, আগামীকাল আপনি ধর্ষণ করবেন না।
না কেন, এমনটা তো হতেই পারে।
আপনার জীবন এতটাই বদলে যাবে, তাহলে মিথ্যা বলছেন, আপনি যীশুকে বিশ্বাস করেন না।
দেখেন, স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত হলো আমি বিশ্বাস করব যীশুকে, তিনি ক্রুসিফাইড হয়েছেন, মানব জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, এটাই তো স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত। আপনার লেকচারেও একই কথা বললেন।
যদি যীশুকে বিশ্বাস করেন, সেটা কেমন হবে তা বলা আছে অ্যাক্টস অফ ফেইথে, যেটা হলো জেমসের বই, ইয়াকুব। যদি আপনার বিশ্বাসটা মিথ্যা না হয়, বোকা না হয়, এই বিশ্বাসটাই আপনার জীবনটাকে চালাবে। কিন্তু আপনার বিশ্বাসটা যদি মিথ্যা হয়, সবাইকে শুধু দেখানোর জন্য, তখন এই বিশ্বাস আপনার জীবনটাকে পরিচালিত করবে না। ধরেন আজকে আমি একজন অপরাধী, যীশুকে বিশ্বাস করলাম আর অনুতপ্ত হলাম, পাপ থেকে মুক্তি চাইলাম, সবকিছুর মূলে আছে যীশুখ্রিস্টকে বিশ্বাস করা। অনুতপ্ত মানে আমি বদলে গেছি, নতুন ভাবে পথ চলছি, আমি নতুন করে আর কোনো পাপ করছি না, ঈশ্বর আমাকে সাহায্য করলে আমি সফল হব, আবার আগের মতো করে পথ চলতে শুরু করব, আমার জীবন বদলে যাবে। এখন আমি ভুল করতে পারি, তার মানে এই না যে আমি বিশ্বাসটা ত্যাগ করেছি। একটা বাচ্চার ছেলে তার বাবাকে ভালোবাসে, তারপর মাঝে মধ্যে সে তার বাবাকে অমান্য করে, এই অমান্য করার একটা সীমা আছে, ওকে অমান্য করার একটা সীমা আছে, প্রত্যাখ্যানের বিদ্রোহের একটা সীমা আছে। তাই আমি সংক্ষেপে বলি, যদি আমি যীশুকে বিশ্বাস করি, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, আমাকে পাপ মুক্ত করবেন। যদি সত্যি সত্যি যীশুকে বিশ্বাস করি, ঈশ্বর সব জানেন যে আমার মুখের কথা সত্যি কি না, তারপর এটা আমার জীবন পরিচালিত করবে। আমি একবার কুয়েতে ছিলাম, ইসলামের অনেকেই সেখানে শব্দ নিয়ে খেলা করে। একবার এক লোক বলেছিল যে সে একজন মুসলিম, সে তখন কালেমাও পড়েছিল, কারণ সে তার স্ত্রীর কাছ থেকে ছেলে মেয়েদের ভার নিতে চেয়েছিল। তখন এক লোক তাকে বুদ্ধি দিল, যদি এটা বলেন তখন শরিয়া এ কথা বলবে, বাচ্চারা আপনার কাছে থাকবে, কারণ আপনার স্ত্রী খ্রিস্টান, তখন সব আপনার পক্ষে যাবে। তাই সে করল, সে তাই করল। তারা তখন মোল্লাকে বলল, মানে সেখানকার বিচারক, লোকটা মুখে কালেমা বলল, মন থেকে বলেনি। মোল্লা বলল, না না না, সেটা শুধু আল্লাহই বলতে পারেন, লোকটা কালেমা বলেছে, আমরাও শুনেছি, সে মুসলিম, এটা প্রমাণিত, মনের কথা শুধু আল্লাহ জানেন, এখানে তারা কিন্তু শব্দ নিয়ে খেলা করছে, লোকটা বাচ্চাদের ভার নিতে চেয়েছিল। খ্রিস্টান ধর্ম বিশ্বাসে ঈশ্বর জানেন আপনি সত্যি বলছেন কিনা, যদি সত্যি যীশুকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দেবেন। অনেক মাদকাসক্ত ঠিক এভাবেই মুক্তি পেয়েছে, চিকিৎসা করে তাদের ভালো করা যায়নি, এভাবে তারা মুক্তি পেয়েছে। এই প্রতিষ্ঠানটার নাম কিং চ্যালেঞ্জ, তাদের সাফল্যের হার এক্ষেত্রে অনেক বেশি। এমনকি সেরা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলো এমন সাফল্য দেখাতে পারেনি, তাদের সাফল্য 2-3%। তারপর কি হয়, সেই রোগীরা আবারও মাদক নেয়, কিন্তু এরা সফল হয়েছে, অনেক মাদকাসক্তকে তারা ফিরিয়ে আনতে পেরেছে, কারণ তাদের এই যে চিকিৎসার মূলে রয়েছে যীশুখ্রিস্টকে আপন মন থেকে বিশ্বাস করা, যীশুখ্রিস্ট সব সমস্যার সমাধান। যীশু আসলে পটে আঁকা সুন্দর কোন ছবি নয়, শুধু একটা বইতে আঁকা রঙিন ছবি নয়, যীশুখ্রিস্ট আমাদের জীবনের সব সমস্যার সমাধান।
আচ্ছা, এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। ডক্টর জাকির, প্যাস্টার রকনি, কেউ কি প্রশ্ন করবেন মহিলাদের মধ্য থেকে?
আমাদের পাপের দায়ভার যদি আমাদের উপরে থাকে, তাহলে যীশু কেন আমাদের পাপের জন্য মারা গেলেন?
আচ্ছা, সরি,
প্রশ্নটা কি প্যাস্টার রকনির জন্য?
হ্যাঁ, ঈশ্বর সেজন্য যীশুকে কেন শাস্তি দিবেন?
যদি আমাদের পাপের দায় আমাদের উপরেই থাকে, তাহলে যীশু কেন আমাদের জন্য মারা গেলেন? আর দ্বিতীয় প্রশ্নটা সেটা কি?
আমাদের জন্য ঈশ্বর কেন যীশুকে শাস্তি দিবেন?
আচ্ছা, আইন বলতো আমরা সবাই পাপি, এই আইনটা ছিল যীশুর আগে। সেখানে মানুষের কাছে ঈশ্বর কি চান সেটা বলা আছে, সেখানেই আসলে বলা হয়েছে যে আমরা কতটা পাপি। ওকে, তাহলে এই পাপ থেকে কোনো মুক্তি নেই, সব মানুষেরই একই অবস্থা, কোনো মুক্তি নেই। আর মুসার আইন নিশ্চিত করে বলছে পাপ থেকে মুক্তি নেই, তোমরা যতই চেষ্টা করো সফল হবে না। তারপর যীশু আসলেন এই চক্রটা ভেঙে দিতে। ওকে, আমি আমার লেকচারে আগেও বলেছি, যদি আমার কোনো বন্ধু আমার পাপের জন্য মারা যায়, তার মৃত্যুটা ঈশ্বরের কাছে কোনো গুরুত্বই পাবে না, কারণ সে শুধু নিজের কাজের জন্য দায়ী। তবে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা। যীশু এমন একজন মানুষ যিনি কখনোই মরতে পারেন না। ঈশ্বর এখানে মানুষের রূপ নিয়েছেন, নিজের ঐশ্বরিক ক্ষমতাগুলোকে বাদ দিয়ে। ওকে, তিনি মানুষ হিসেবেই ছিলেন। এখানে পাপ আর বিচারের কথা যদি বলি, তিনি কখনোই মরতে পারেন না। সেজন্য তিনি একটি নিখুঁত ভেড়া, এই পৃথিবীর অন্য কেউ এতটা নিখুঁত নয় যীশুর মতো। আর সেজন্য যীশুর মৃত্যুটা খুবই মূল্যবান, ঈশ্বরের কাছে অনেক অনেক দাম। আর পুরো মানুষ জাতির পাপের বোঝা মাত্র একজনই নিতে পারে পুরো ইতিহাসে, আর তিনি হবেন অন্য সবার চেয়ে আলাদা। একমাত্র তিনি পাপের বোঝা নিতে পারবেন, অন্য কেউ এটা পারবেন না। একমাত্র যীশু খ্রিস্ট পারবেন, কারণ তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি। আর তাই তিনি ছিলেন বলিদানের জন্য একটা নিখুঁত ভেড়া। ব্যাপারটা এরকমই, আর যীশু খ্রিস্ট সবার চাইতে আলাদা। এটাই কারণ আমার ধারণা আপনাকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, ওকে, যীশু খ্রিস্ট তিনি ছিলেন একেবারে নিষ্পাপ, তার কখনোই মরা উচিত নয়। এই জন্যই তিনি হলেন ঈশ্বরের জন্য একটি নিখুঁত ভেড়া, অন্য সব মানুষের পাপের বোঝা নেবেন।
তারপরে কি আমাদের পাপের ভার আমাদের উপরে থাকবে যীশুকে বিশ্বাস করার পরও?
আমি একটু আগে কথা বলেছিলাম, আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজেও সেটা প্রকাশ পাবে। কিছু মানুষ বিশ্বাস করে কোনো সুবিধা পাওয়ার জন্য, হয়তো তারা কোনো বিদেশি কোম্পানিতে বড় চাকরি পাবে, অনেকেই এমনটা করে। তবে ঈশ্বর সবকিছু জানেন। ওকে, তাই আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজের মধ্যে সেটা প্রকাশ পাবে। জুডাস ইসকারিয়ট বিশ্বাস করেছিল, তবে সেটা আসল বিশ্বাস ছিল না। পরবর্তীতে আমরা দেখি মাত্র 30টা পয়সার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল। আসলে প্রথম থেকেই সে বিশ্বাসী ছিল না, এই বিশ্বাসটা আসল ছিল না। সুবিধা থাকলে বিশ্বাসী, শুধু তখনই বিশ্বাসী যখন সুবিধা থাকবে। ওকে, তাহলে বুক অব জেমস বলছে যদি বিশ্বাস করেন কাজেই সেটা প্রকাশ পাবে। ওকে, শুধু মুখে বললে সেটা বিশ্বাস হয়ে যায় না, মুখের কথাগুলো ভেতরে থাকতে হবে। ওকে, মানে একেবারে অন্তর দিয়ে আমি ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করব, আমি পাপ মুক্তির জন্য প্রার্থনা করব ঈশ্বরের পুত্র যীশুর নামে। এটাই হলো পাপ মুক্তির একমাত্র উপায়, আর কোনো পথ খোলা নেই।
সরি, আপনি বললেন যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে এসেছিলেন, আমি আসলে মাফ করবেন,
আপনি আপনার প্রশ্ন করেছেন, প্যাস্টরও উত্তর দিয়েছেন।
আমি আসলে একটি কথা বলবো,
এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারবেন না?
আমি একটি কথা বলবো ওনার উত্তরটা প্রসঙ্গে আর কি।
আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে, আচ্ছা এক কথায় বলে ফেলেন।
প্যাস্টর বলেন যে লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে কখনোই একজন ধর্ষণকারী হবে না। তবে যদি খ্রিস্টানদের দেখেন, সামগ্রিকভাবে দেখবেন যে সব খ্রিস্টানই পাপ করে, তাহলে আপনি কি এই কথা বলছেন যে কোন খ্রিস্টানই সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না?
আপনি অবিশ্বাসী খ্রিস্টানদের কথা বলছেন। অনেক লোকই সমাজে খ্রিস্টান বলে পরিচিত, অনেক লোকের উপরে খ্রিস্টান লেভেলটা রয়েছে, তারা অনেক অন্যায় করছে। এমনকি ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় ছিল, এটা আমার মনে হয় আপনার যদি খারাপ লাগে তাহলে আমি দুঃখিত, তারা ইন্ডিয়ায় যীশুকে ঠিকভাবে তুলে ধরেনি, চালু করেছে খ্রিস্টান নাম। যেমন ধরেন আমার নাম ছিল শর্মা, নাম হয়ে যাবে টনি বা জনি। যদি আমি খ্রিস্টান হই, আমার মন কিন্তু বদলায়নি, খোলসটা বদলেছে। এগুলো যীশু খ্রিস্টের বিশ্বাসীদের বৈশিষ্ট্য নয়। আমি আমার লেকচারে এই কথাটা আগেও বলেছি,
আপনারা বিশ্বাসী খ্রিস্টান দেখবেন, ট্র্যাডিশনাল খ্রিস্টানও দেখবেন, সবাই মিশে গেছে। এই ট্র্যাডিশনাল খ্রিস্টানদের দেখেই আপনার মধ্যে এই ভুল ধারণাগুলো হচ্ছে। আপনি যে খ্রিস্টানদের কথা বলছেন তারা ট্র্যাডিশনাল, তারা অনেক আলাদা।
খ্রিস্টানরা আমরা মূর্তি পূজা করি না, আমরা কোনো ছবি দেখে নতজানু হই না। প্যাস্টরকেও জিজ্ঞাসা করেন, মূর্তি পূজা করি না, তবে আগে আমি এমনটা করতাম, তারপর আমি বাইবেল আর তাওরাত পড়লাম, তখন এটা বন্ধ করলাম। আমি জানতাম না, আমি আগে মূর্তি পূজা করতাম, আমি প্রার্থনা করতাম মৃত আত্মার কাছে। ঈশ্বর এগুলো করতে নিষেধ করেছেন। আমি জানতাম না, কিন্তু আমিও খ্রিস্টানই ছিলাম, আমাকেও তখন খ্রিস্টান বলা হতো। আমি মহান ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের কাছে প্রার্থনা করতাম, মেডিয়েটরে ইত্যাদি ইত্যাদি। একমাত্র ঈশ্বরই ক্ষমা করতে পারেন। আর আপনি সেই খ্রিস্টানদের কথা বলছেন যাদের একটা লেভেল আছে। আমি বলছি বিশ্বাসী খ্রিস্টানদের কথা, আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে, তারা খুবই ভালো খ্রিস্টান, আমি সেই খ্রিস্টানদের কথা বলছি। ওকে, তাহলে আপনি সত্যিকারের খ্রিস্টানদের দেখেননি, দেখেছেন যাদের লেভেল আছে, তাদের নামগুলো পশ্চিমা নামগুলোর মতো।
আপনি বললেন যে পবিত্র বাইবেলে একথা লেখা আছে যে যখন যীশু ফিরে আসলেন তার শিষ্যরা যীশুকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তিনি তো মারাই যাননি, তাহলে ভয় পাবে কেন?
ভাই আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন যেখানে তার শিষ্যরা জড়ো হয়েছিল, তিনি মারা যাননি কিন্তু তারা ভয় পেল কেন? আমার লেকচার দেওয়ার সময় আমিও প্রশ্নটা করেছিলাম, কেন ভয় পেল, উত্তরটাও দিয়েছিলাম, কারণ তারা ভেবেছিল আত্মা, মনে করেছিল আত্মা।
কিন্তু আপনি তো বললেন তিনি মারা গেছেন।
আমি সেটাই বলছি, তারা আসলে জানতো না
তিনি মারা গেছেন। আচ্ছা ধরেন আপনি মারা গেলেন, তারপর এখানে আসলেন, তখন ভয় পেয়ে সবাই এখান থেকে পালিয়ে যায়।
হ্যাঁ ঠিক আছে, আমিও একমত।
আপনি একমত?
ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক দশতলা থেকে পড়ে গেছে,
হ্যাঁ,
আর সে মারা গেছে, কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবই। যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল তার উপরে পড়ে গেছি আমি মারা যাইনি, তাহলে অন্যজনের কাছে শুনলাম সে পড়ে গিয়ে মারা গেছে, তারপর যখন আসলো আমি তাকে চেক করে দেখলাম, তার হাত দেখলাম সে জীবিত, তাহলে প্রথমে আমি ভয় পাবো, কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না। এখানেও একইভাবে, প্রথমে
তিনি তো মারা গেছেন,
আগে উত্তরটা দেই তারপর বলেন, সমস্যা নেই, আপনাকে সময় দেবো, আরো প্রশ্ন করেন, IRF এ আসেন, আগে আমাকে উত্তরটা দিতে দেন। তারা ভেবেছিল, বাইবেল বলছে গসপেল অফ লুক 24 অধ্যায়ের 37 অনুচ্ছেদে, তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল তিনি আত্মা, মনে করেছিল। এটা কে বলেছে? ডক্টর জাকির বলেনি, কে বলেছে? লুক। তারা ভেবেছিল তিনি আত্মা, তখন যীশু বললেন আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্ত মাংসে শরীর থাকে না। তারা খুশি হয়ে গেল, প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা, যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন তারা খুশি হয়ে গেল। এ কথা কে বলেছে? গসপেল অফ লুক।
গসপেল বলছে যীশু মারা গিয়েছিল, সমাধিতে রাখা হয়েছিল, তারপর এসেছিলেন। আপনি এটা বলেছেন?
এমন কথা
আপনি বলেছেন, আমি জানি না।
আমি উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকেই।
এক্সকিউজ মি ভাই, আপনি প্রশ্ন করেছেন, বক্তাও সেটার উত্তর দিয়েছেন। মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকেই দিয়েছেন নিজের বুদ্ধি, নিজের মন, তারা নিজেরাই সব বিচার করবেন, আমরা এ ব্যাপারে মন্তব্য করব না। এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবেন, এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি, এটা নিয়ে ঝগড়া করব না। আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওনারা এখানে এক্সপার্ট, তারা ভালো করে জানেন, তাই তাদের উত্তর দিতে দিন। যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করেন, তারপর আমাদের আমন্ত্রণ জানান, আমরা সবাই ঘুরতে যাব, সবাই যাব আপনার কথা শুনতে। হ্যাঁ ভাই বলেন।
এই সব কথাগুলোই লোক মুখে শোনা, শিষ্যরা তাকে আত্মা মনে করেছিল কারণ তারা শুনেছিল তিনি মারা গেছেন, শুনেছিল লোকজনের মুখে, তারা নিজের চোখে দেখেনি। এ কথা কে বলেছে? গসপেল অফ মার্ক 14:50 অনুচ্ছেদ। তাদের সবাই পালিয়ে গিয়েছিল, যীশু খ্রিস্টের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল। এ কথা কে বলেছে? গসপেল বলেছে। তারা লোকজনের মুখে শুনেছিল, তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোনো আত্মা নন। আর প্যাস্টর বললেন আগের প্রশ্নের উত্তরে, তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন, সেখানে প্যাস্টর বললেন আমাদের মানা উচিত যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, এরপরে আমাদের পাপ করা উচিত না। আমি এটা বুঝলাম না, কেউ আমার পাপের প্রায়শ্চিত্ত করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায়? যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান দিল্লি দরবার, আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খেয়ে আসেন, তারপর বললাম মুরগি খাবেন না, আমি বললাম কেন? আপনি তো বিল দিয়ে দিয়েছেন, আমি মুরগি খাবো না কেন, খাসির মাংস খাবেন না? আমি বললাম কেন, আপনি তাহলে মিথ্যে বলেছেন। আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি, আপনি যত খুশি খান, যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে, তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না? তাহলে তো মিথ্যে বলেছেন। তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে থাকলে তাহলে সমস্যা কোথায় যদি ধর্ষণ করেন, আর চুরি করলেই বা সমস্যা কোথায়? তাহলে এই যুক্তিটা আসলে কোন যুক্তিবাদী মানুষ মানতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই, এই প্রশ্নটার পরে মাইক থেকে আরেকটা প্রশ্ন হবে।
আমার প্রশ্নটা প্রশ্নটা রুকনির কাছে। আমরা সবাই জানি যে প্রত্যেক দেশে একটা ফৌজদারি আইন আছে, আর কেউ যদি কোনো অন্যায় করে তাকে সেই ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়। তবে এত কিছুর পরেও যদি খবরের কাগজ পড়েন সেখানে দেখবেন হাজার হাজার খুন, ধর্ষণ আর পুরো পৃথিবীটা জুড়েই এমন অপরাধ চলছে। ধরেন আপনি আপনার লেকচারে যে কথাগুলো বললেন লেকচারের শুরুতে, যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়েছিলেন, নিজের পাপের জন্য তিনি এই শাস্তি পাননি, বরং ক্রুসিফাইড হয়েছিলেন মানুষ জাতির সবার পাপের প্রায়শ্চিত্তের জন্য, মানে খ্রিস্টানদের পাপের জন্য। যদি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্টানদের জন্য ক্রুসিফাইড হয়েছেন, তাহলে আমাদের এই পৃথিবীর অবস্থাটা কি হবে?
ঠিক আছে, শেষ হয়েছে। বাইবেলে বলা আছে যীশু মারা গিয়েছেন পৃথিবীর সব মানুষের পাপের বোঝা নিয়ে। যে লোক যীশুকে বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হবে। এই বিশ্বাসটা আসলে আপনার জন্য, আপনার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য।
তাহলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কে? সবাই যদি এটা বিশ্বাস করে, আপনাকে আজ এখানে খুন করতে পারি, আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যীশু ক্রুসিফাইড হয়েছেন, আমার বিচার করতে পারবেন না, এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না, এর জন্য যীশুকে ক্রুসিফাইড করা হয়েছে?
এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছিলাম, বুক অব জেমসে আছে, আরবিতে ইয়াকুব বলছেন যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না।
আপনি
আপনি খুন করবেন না,
এটা লিখে দেন, যদি মিস্টার ইফতেখার আজকে আমাকে খুন করে আর এজন্য কোনো আদালতে তার বিচার করা যাবে না, লিখে দিতে পারবেন?
হ্যাঁ,
এই কথাটা লিখে দিতে পারবেন?
এক মিনিট,
আমি কালকেই বিশ্বাস করব যে যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মারা গিয়েছেন, কালকেই বিশ্বাস করব, আমি একজন খ্রিস্টান হয়ে যাব।
দেখেন এই দুইটা ব্যাপার আলাদা, আগেও বলেছি পাপ আর পাপের ক্ষতি আলাদা। ওকে, পাপ জিনিসটা হলো আলাদা।
আপনাকে একটা সহজ কথা
না, দেখেন শুনেন,
আপনি তো একজন বিশ্বাসী, আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, একজন খ্রিস্টান। হ্যাঁ, আজকে সকালে আমার মেয়েকে বলেছিলাম তুমি এক থেকে শুরু করে ২০ ঘরের নামটা একেবারে সব মুখস্থ করে ফেলবে, মুখস্থ করো, আমি সন্ধ্যায় এসে শুনব। শুধু আমাকে খুশি করার জন্য সে সব মুখস্থ করেছে, সবগুলো মুখস্থ করে আমাকে সন্ধ্যায় শুনিয়েছে। ডাক্তার জাকির নায়েক খ্রিস্টান নন, একজন মুসলমান, কিন্তু তিনি প্রত্যেকটা বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারেন, যে কোনো বাইবেল। হ্যাঁ, আপনি একজন বিশ্বাসী, বলেছেন যে আমি বিশ্বাসী, যীশুকে ভালোবাসি, কিন্তু বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিতে পারেন না।
আমি শুরু করব।
আমি আপনাকে অনুরোধ করব একটু শান্ত হন আর আপনার প্রশ্নটা করেন, দয়া করে মন্তব্য করবেন না যে বক্তারা কি জানেন বা জানেন না।
আচ্ছা,
আপনি আপনার প্রশ্নটা করেছেন, এবার উত্তরটা শুনুন।
আমি এ কথা আগেও বলেছি, একটা জিনিস হলো পাপ, আরেকটা আরেকটা হলো পাপের ফলাফল। ওকে, যেমন ধরেন একজন খুব গরিব লোক, তার কাছে খুব অল্প খাবার ছিল, আমি একজন চোর, খাবারটা চুরি করলাম আর লোকটা না খেতে পেয়ে মারা গেল। ওকে, এর কিছুদিন পর, কয়েকদিন পর একজন ধার্মিক লোক আমাকে বলল তুমি চুরি করেছ, এটা করা উচিত নয়। তখন আমি বুঝলাম যে এমন অপরাধ করে ফেলেছি যেটার ক্ষতিপূরণ নেই, আমার অপরাধের কারণে একজন মানুষ মারা গেছে। তবে সেই লোক বললেন তোমার মুক্তির জন্য আমি যীশুর কাছে প্রার্থনা করেছি, তারপর আমার নিয়তি বদলে গেল। আমার নিয়তি যে বদলালো এটাই হলো বাস্তব, বাইবেলে এই কথাই বলা হয়েছে, ঈশ্বরও এই কথাই বলছেন। এই ক্ষতিপূরণ কি করে করতে পারি? আমি একজনকে মেরে ফেলেছি, তার খাবার চুরি করেছি, এর উত্তর হলো না, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, তারপর সেই দেশের আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যে অপরাধ করেছি তার ফলাফলগুলো আমাকে মেনে নিতেই হবে, কিন্তু আমার আত্মা নিরাপদ,
কারণ আমার নিয়তি বদলে গেছে, ঈশ্বর আমাকে সব পাপ থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু যে ক্ষতি আমি করেছি সেটা বেশ বড় ক্ষতি, আর সেটার মূল্য এই পৃথিবীতেই আমাকে দিয়ে যেতে হবে। অনেক পাপ, সেগুলো এত গুরুতর, সেগুলোর ক্ষতিপূরণ হয় না যদি আমি খ্রিস্টান হই। আরেকটা ঘটনা দেখেন, আমি ছোট পাপ করলাম, ধরেন সাজির সাথে প্রতারণা করলাম, তারপরে আমার অনুতাপ হতে লাগলো, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি সাজিকে ঠকিয়েছি, সাজি এই যে আপনার পেন, এটা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম। এ ধরনের ছোট পাপের ক্ষতিকে পূরণ করা যায়, এসব ক্ষেত্রে সম্ভব। তবে আমার পাপের জন্য, আমার পাপের জন্য যদি অতীতে কোনো মানুষ মারা গিয়ে থাকে, এটার ক্ষতিপূরণ নেই, আর সব দেশে আইন আছে, তখন সেই আইনে আমার বিচার করা হবে। তাহলে একটা হলো পাপ আর একটা হলো ক্ষতি, সব ক্ষতিকে পূরণ করা যায় না। মনে করেন আমি একজন অ্যালকোহলিক, অনেক বেশি মদ খেতাম, জীবনের অনেক সময় মদ খেয়ে কাটিয়েছি, তারপর বয়স হয়ে গেলে একজন ধার্মিক লোক আমাকে বলল ঈশ্বরের কাছে ক্ষমা চাও। আমি তখনই ক্ষমা চাইলাম আমার প্রভু যিশুর নামে, আর তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম, একেবারে তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম। ঈশ্বর আমার নিয়তি বদলে দিলেন, তবে আমি সারা জীবন ধরে প্রচুর বিয়ার খেয়েছি, আর আমার লিভারে পচন ধরে গেল, তারপর আস্তে আস্তে আমার লিভার পচে আমি মরে গেলাম। যে পাপগুলো করেছিলাম সেগুলো আমার জীবনের ক্ষতি করেছে, তবে থ্যাংক গড আমার আত্মার ক্ষতি হয়নি। হ্যাঁ, এভাবে পাপ করে নিজের অনেক ক্ষতি করে ফেলেছি আমি, তবে আত্মার ক্ষতি হবে না, কারণ আমি ক্ষমা চেয়েছি, ফ্রি গিফট ঈশ্বর উপহার দিচ্ছেন, ঈশ্বর আমাকে পাপমুক্ত করছেন, এটা আমার প্রাপ্য না, তারপরও যিশুর জন্য করছেন। এটা হলো একটু অদ্ভুত লেনদেন, যিশু আমার পাপ নিয়ে নিজে বহন করছেন, অন্য কেউ এই কাজ করতে চাইবে না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।
আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেননি।
এবারে প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে, প্যাস্টর রুকনির জন্য।
যদি যিশুর ক্রুসিফিকশন আর পুনরুত্থানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, আর যিশু যদি মানবজাতির পাপের জন্য মারা যান, তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে?
এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে, সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন। ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে। খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্টের পরে এসেছে তারা যিশুকে বিশ্বাস করে, আর তারা রক্ষা পাবেই, কারণ তারা যিশুকে বিশ্বাস করে। যিশুর আগের বিশ্বাসীরা, ইব্রাহিম এছাড়া আরো যেসব বিখ্যাত মানুষ ছিলেন, তারা বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন, তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন, যিশু কবে আসবেন সেই দিকে তারা যিশুকে বিশ্বাস করেছেন, এই জন্য তারা রক্ষা পেয়েছেন। এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন, তারপর যিশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন, তিনি সেখানে গেলেন, সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন, কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন, তারা স্বর্গে যেতে পারছিলেন না কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি। এই নবীদের আত্মা তখন অন্য কোন আধ্যাত্মিক জায়গায় ছিল, যিশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন, তাদের মুক্ত করলেন। আর যিশু যখন ক্রসে মারা গেলেন দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি, তাদেরকে জেরুজালেমে দেখা গেল, সবাই নিজের চোখেই দেখেছে। তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতে খ্রিস্টকে দেখবে বিশ্বাস নিয়ে, তাহলে রক্ষা পাবে, যিশু তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন। আর বর্তমানের লোকজনেরা যেমন আমি আর অন্যরা পেছনে তাকাবো, আর যিশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে। ক্রসের প্রভাবটা সবসময়ই থাকবে, ক্রসটা আসলে চিরস্থায়ী, আগের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য। ধন্যবাদ।
গুড ইভিনিং ব্রাদার রুকনি, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব, তবে সেটা টপিকের উপরে না, কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন। আমি যতটুকু শুনলাম আপনি আজকে বলেছেন অনেক কথাই, বাইবেল, পলের কথাবার্তা ইত্যাদি, তবে আপনি টপিকের উপরে 5 মিনিটের বেশি বলেননি। আপনি যেসব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব। আপনি বলেছেন মুসা নবী 5টি বই লিখেছেন, এই বইগুলি হল জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। এই বইগুলি লিখেছেন মুসা। যদি মুসা এই বইগুলি লিখে থাকেন, তিনি এ কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসা নবীর কবর কোথায় অবস্থিত, তিনি 120 বছর বেঁচে ছিলেন, এটা কিভাবে সম্ভব? তাহলে যে লোক, আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি। এখানে প্রথম ভাষাটা ছিল কনিগ্রিক, আর ছিল অ্যারামাইক, হিব্রু আর অ্যারামাইক। এটা এটা একটা অনুবাদ, পবিত্র বাইবেল একটা অনুবাদ। আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে আপনি বললেন দুজন দেবদূত পাথরটা সরালো। এখানে আপনারা বলছেন দেবদূত, তবে অরিজিনটা গ্রিকে। এই শব্দটা হলো জেন, জেন জেন শব্দটা অনুবাদ করেছেন দেবদূত। তারপর শিষ্যদের কথা ধরেন, বারো জন বাদে তাদেরকেও বলছেন শিষ্য। আপনারা আসলে শব্দ নিয়ে খেলছেন। এখন আমাকে বলেন বাইবেলের কোন ভাষ্যটা সঠিক? বাইবেলের অনেক ভাষণ আছে, আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল? আমার মনে হয় না ভাষাটা ইংরেজি, কারণ তেমন যদি হতো না না না। আমার প্রশ্নটা শেষ করি, আমার প্রশ্নটা সহজ, প্রশ্নটা আসলে খুবই সহজ, কারণ প্যাস্টার আজকে যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি। আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ। এটা হলো আমার প্রশ্ন, প্রশ্নটা আবারও বলছি, বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল? সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা? আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি, এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন।
হ্যালো, আপনার মাইকটা ধার করলাম। হ্যালো, হ্যাঁ ভাই, ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আর আর একদিন আমরা চায়ের দোকানে চা খেতে খেতে এটা নিয়ে আলোচনা করব।
না না না, এটা তো সহজ প্রশ্ন, একেবারেই সহজ প্রশ্ন। বাইবেলের কোন ভার্সনটা সঠিক? আর মুসার কথাগুলোর যৌক্তিকতা কি? মুসা বেঁচে থাকা অবস্থায় লিখলেন যে তিনি মারা গেছেন, কেউ জানে না আমার কবর কোথায়।
আপনি
মুসার কথা
দর্শকদের বিচার করতে দিন, কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ঠিকভাবে দেয়া হয়নি।
না না
ভাই, আপনি একা সব বিচার করতে পারবেন না।
না আমি বিচার করছি না, এক মিনিট,
আপনি
এক মিনিট
ভাই শুনে,
উনি বললেন বাইবেল আয়না,
আসলে অনেক
বাইবেল নাকি আয়না,
আপনার আগ্রহ
বলে কি বাইবেল নাকি আয়না।
শোনেন ভাই, ভাই ভাই শোনেন, তবে আমাদের এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে। আমি আবারও বলছি ভাই, আমরা আপনার আগ্রহের প্রশংসা করছি, আর প্যাস্টর রুকনিও আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন চা খেতে খেতে আলোচনা করবেন, আর প্যাস্টর সেই চায়ের দামটাও দেবেন, তাই না ভাই রুকনি? কি রাজি? ঠিক আছে, রেডি। এবার পরের প্রশ্ন ডাক্তার জাকিরের কাছে, মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটি কি, আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION
বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসিফিক্সনের সাথে এর সম্পর্কটা কি, FIXION, এটা বলার জন্য ধন্যবাদ, না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা, পবিত্রকরণে ট্রিনিটি শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে দুইবার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্রকরণের তুলনায় প্রায় দ্বিগুণ, এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে তিনজন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এই তিনজন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হল কিং জেমস ভার্সন, এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়, এটা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন, আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা হলো রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, নতুন ভার্সন। ভার্সন মানে এর এক একটা এক এক রকম, আর খ্রিস্টানদের এরকম চব্বিশ হাজার সংস্করণ আছে এই বাইবেলের, তবে কোনোটাই একরকম না। এটা হলো নিউ কিং জেমস ভার্সন, প্যাস্টরের কাছে আছে। এটা ডুয়ে ভার্সন, এখানে আছে তিয়াত্তরটা বই, এখান থেকে সাতটা বই বাদ দেওয়া হয়েছে। অনেকেই সাতটাকে বলে, এগুলো বানানো হয়েছে। কারা এমনটা করেছে? প্রোটেস্টেন্টরা। প্যাস্টরের বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন, এখানে ছেষট্টা বই আছে, এটা আলাদা বাইবেল। এমন বিভিন্ন বাইবেল আছে অনেক, আইআরএফ এ পঁচিশটারও বেশি ভার্সন আর দুইশোরও বেশি টাইপের বাইবেল আছে, আইআরএফ এ দেখতে পারেন। আপনার প্রশ্নটাই আসি, এই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনটা এটা সংস্কার করেছেন মোট ৩২ জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ, যাদের পেছনে রয়েছে মোট ৫০টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা। তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে, আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায়। ফার্স্ট জন ৫ অধ্যায়ের ৭ অনুচ্ছেদ, যে এটা বানানো হয়েছে, এটা বানানো গল্প, এটা পরে ঢুকানো হয়েছে, অনুচ্ছেদটা বাদ দিয়েছে। কারা? মুসলিমরা না, হিন্দুরা না, ৩২ জন খ্রিস্টান বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে ৫০টি খ্রিস্টান সংস্থা আছে, তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল যে এটা বানানো হয়েছে। ট্রিনিটির শব্দটা বাইবেলে নেই, যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, আমি এই কথা আগেই বলেছি। যাতে সবাইকে শেখানো হয়, তারা বলে পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, আর পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নন, আসলে একজন, একজন আরেকজন আরেকজন, কিন্তু তিনজন না, একজন। এটা কি? এক যোগ এক যোগ এক সমান তিন, কিন্তু খ্রিস্টানরা বলে এক। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে? আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্তা ক্লজের মতো স্বর্গে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশু খ্রিস্টের কথা, তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন, কিং অব কিংস ছবিতে জেফ্রি হান্টার, সোনালি চুল, শ্বেতাঙ্গ, দেখতে ইহুদিদের মতো না, তার নাকটাও খাড়া, এরকম জেফ্রি হান্টার। আর যখন পবিত্র আত্মার কথা বলে, একটা ঘুঘু পাখির মতো, যেটা এসেছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে ব্যাপটাইজের সময়, অথবা সেই ধোঁয়ার মতো পেন্টেকোস্টের সেই ভোজসভায়, তিনটি আলাদা ছবি। কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। আপনি যতই চেষ্টা করেন এই তিনটি ছবিকে কখনো এক করতে পারবেন না, তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। তারা মিথ্যে বলছে, কারণ এক যোগ এক যোগ এক সমান তিন, যোগ করলে এক হয় না। তারা উদাহরণ দিয়ে বলে, দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন, একজন লোক সে বাবা হতে পারে, ভাই হতে পারে, আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র আর পবিত্রাত্মা হবে না? আচ্ছা ঠিক আছে, আসুন একটু ভালো করে দেখি। ধরেন একজন লোক কারো বাবা, আবার কারো ভাই, আর একজন ব্যবসায়ী। এখন লোকটার বোন তাকে কিছু কথা বলল, গোপন কথা, স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্যটা সে কথাটা জানবে, ব্যবসায়ী সত্যটাও জানবে। কিন্তু যদি বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক ১৩ ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, সেদিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কোনো দেবদূত জানে না, এমনকি পুত্র জানে না, শুধু স্বর্গের পিতা জানেন। তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না, দেবদূতরাও জানে না, পবিত্র আত্মাও জানে না, শুধু মহানেশ্বরই জানেন। তার মানে এই তিনজন আসলে এক নন, তিনজন আসলে এক নন। এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক, যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন?
হ্যাঁ ভাই, এই প্রশ্নটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, অনুষ্ঠান শেষ হয়ে গেলেও দুই তিন মিনিট বসে থাকার জন্য সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। হ্যাঁ ভাই,
আমার নাম সান্ডি ম্যাথিউ, একজন ম্যান পাওয়ার কনসালটেন্ট, আমার কোম্পানির নাম সিগমা ম্যান পাওয়ার অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে। আজকের বিতর্কের টপিকটা হল, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না, যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কিনা। আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন, আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে, আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে। আপনার লেকচারে এ কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী। তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই, আর বলেছেন, আপনি বলেছেন যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হননি, তারপর বলেছেন এজন্য যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। যুক্তিটা খারাপ না, তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না। একটা আরেকটা পয়েন্ট, হ্যাঁ আর একই প্রশ্ন নিয়ে বলছি, আরেকটা পয়েন্ট বলবো। এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা, ক্রুসিফিকশন আর যীশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন। জোসেফাস নামে এক ইহুদি ঐতিহাসিক যীশুখ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন, এই ঘটনাটা সিক্রেট না। রীতিমতো মিছিল করে যীশুকে অত্যাচার করে মারা হয়েছে। যীশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল? তিনি কি কোথাও লুকিয়ে গেছেন? যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল। অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল, এটাকে অস্বীকার কিভাবে করবেন? এছাড়াও আরেকটা কথা বলবো, কারণ আমি শেষ প্রশ্নটা করছি।
প্রশ্ন করে যাচ্ছেন, অলরেডি তিনটা প্রশ্ন করে ফেলেছেন, তিনটা প্রশ্ন আরো করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ব্যাপারে চেয়ারপার্সনকে জিজ্ঞেস করে নেন, আমি সবগুলোর উত্তর দেব।
আরেকটা প্রশ্নের উত্তর দেবেন? আরেকটা প্রশ্ন,
ভাই ভাই ভাই,
আমি ওনার সবগুলোর উত্তর
দিয়ে আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন, আমাদেরও হাতে সময় কম।
জি,
তাকে উত্তরগুলো দিতে দিন, যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন।
ভাই চারটা প্রশ্ন করেছেন,
একটা কথা, আরেকটা কথা,
আপনি এখানে শুধু প্রশ্ন করবেন, মন্তব্য করবেন না। আপনি পরে একদিন আইআরএফ এ আসেন, তখন বিস্তারিত আলোচনা হবে, তখন আলোচনা করবেন, কিন্তু এখন করবেন না। প্লিজ কোন রকম মন্তব্য করবেন না, আগে প্রশ্ন করুন, উত্তর শুনুন।
ভাই আপনি চারটা প্রশ্ন করেছেন, বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি, আর তারপর বললেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি। আপনি আসলে উল্টো পথে হাঁটছেন। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যীশুর পুনরুত্থান নিয়ে। দুটো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি, এক ঢিলে দুটো পাখি। যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন তারপর যুক্তিটা এরকমই থাকবে। আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে। প্রথমে আমি বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না, তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে। আমি এক দিলে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু খ্রিস্ট আসলে মারা যাননি, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন। আমি এখানে এক দিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম, তবে টপিকের মধ্যে থেকেই, আমি টপিকের বাইরে চলে যাইনি, কারণ এ দুটো ব্যাপারে ইম্পর্টেন্ট। পলের কথা অনুযায়ী ফার্স্ট করিন্থিয়ান 15 অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে যদি যীশু খ্রিস্ট মারা না যান, না ওঠেন, আমাদের শেখানো মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছি, পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন। আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকটাই বলেছে, ইহুদি ঐতিহাসিক, যে যীশু ক্রুসিফাইড হয়েছিলেন। ভাই আপনি কি জানেন যীশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে? তার ডবল বই লেখা হয়েছে যীশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে, ঐতিহাসিক রেকর্ড। আপনি আয়ারাতে আসেন, ভেঞ্চুরির কথা বলতে পারি, একজন জার্মান দার্শনিক, তিনি বলেছেন সিম্পলি সব। আমি আপনাকে, আপনি কতগুলো বলবেন, আমি আপনাকে দ্বিগুণ বলবো। ওই ঐতিহাসিকরাই মুসলিমরা নয়, খ্রিস্টান অমুসলিম একজনের কথা বলেছি। চার নম্বর প্রশ্ন, যদি যীশুখ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তা কি হয়েছে, তিনি কি পৃথিবীর নিচে আছেন ইত্যাদি। মনে হয় আমার লেকচারটা শোনেননি, দুটো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলেছি সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ও আমা কাতালু ওয়া মা সালাবু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল। পরের আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন, যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। আপনার চারটা প্রশ্নের উত্তর দিয়েছি, আর আমাদের প্যাস্টর বললেন আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি, প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয়, প্যাস্টর বলেছেন, এখানে রেকর্ড হচ্ছে, তার মানে
যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখান থেকে যেটা বুঝলাম, আমি এখানে যেটা বুঝলাম, কোন খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে নতুন কথা শুনি, তাহলে ছোটখাটো পাপ হলে যিশু খ্রিস্ট তার প্রায়শ্চিত্ত করেছেন, বড় পাপের প্রায়শ্চিত্ত তিনি করেননি, সেরকমই বুঝলাম, সেরকমই বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আর কিছু বলবেন?
ভাই, আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন, কারণ এখনো আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর 3 মিনিটের মধ্যে দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর, 3 মিনিটের মধ্যে।
আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন, আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে? কোরআন একটা কথা বলেছে, আপনি সেই কথাটা বলেছেন, তারপর সেটা বারবার বলছেন, এটা কিন্তু যুক্তি না। আমি বললাম ঈশ্বর একজন, তারপর এই একই কথা 20 বার বললাম, এটা কোনো যুক্তি না। যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে। তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি কোরআনের নিজস্ব কথা বাদে? আমি উত্তরটা শুনতে চাই, দর্শকদের হাততালি শুনতে চাই না, একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই। হাততালি খারাপ সেটা বলছি না, তবে তখন বুঝতে অসুবিধা হয়, তাই হাততালি শুনতে চাই না, আমি আসল ব্যাপারটা বুঝতে চাই।
ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না, এখানে সোর্সটা খাঁটি হতে হবে। আমিও একমত, যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে যিশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, আপনি হয়তো মানবেন না, কেন? কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না, আমার কোনো সমস্যা নেই, তবে মুসলিমদের কাছে এটা পবিত্র, তারা বলে এটা আল্লাহর বাণী, তাদের জন্য কোরআনই যথেষ্ট। যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল, মুসলিমরা হয়তো সব মেনে নেবে না, তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে। আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী? মানেন? ভালো, এটা মানেন। তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি, এখানে ঐতিহাসিক প্রমাণের দরকার নাকি? ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চাইতে বড়? আপনারা হাততালি দেবেন না, উনি হাততালি চান না, উনি আসলে বুঝতে চান।
এই এই প্রমাণটা, এটা তো বিশ্বাসের ব্যাপার, বাইবেল তো বিশ্বাস করি,
এজন্য তো বলছি আপনি এটা মানলেই হলো। আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি, অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে, আরেকটা বিতর্ক হবে। যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে
আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না, মানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন সেগুলো ঠিক আছে, তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন।
আচ্ছা ভাই, আমার নামে অভিযোগ করলেন, আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি, আপনি প্রসঙ্গটা বলেন, নো প্রবলেম, আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি। আয়ারকে আসেন, আপনি প্রসঙ্গটা বলেন, তারপর আলোচনা করব, একদিন চলে আসেন,
আমি আপনার সাথে অবশ্যই দেখা করব।
জাযাকাল্লাহ খায়র, আমরা ধন্যবাদ জানাই আল্লাহকে যে অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করতে পেরেছি। আমরা আজ একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, আশা করি আপনারাও উপভোগ করেছেন। আমি সবশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়াস গসপেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে এই অনুষ্ঠানটা সফলভাবে আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্যাস্টর রকনি, প্যাস্টর সাজি, ডাক্তার জাকির এবং এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আমাদের সবাইকে পুরস্কৃত করুন।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون.